This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। সময় এখন 11:20 এবং শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। অনুষ্ঠানের শুরুতেই চলুন আরজে সুমনের কাছ থেকে জেনে নিই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে উপবিষ্ট হবার জন্য।
যাহা বলিব সত্য বলিব,
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন মামুন। ছোটবেলা বাবা ইন্ডিয়া থেকে একটা পুলিশের পোশাক এনে দেয়, ওটা পেয়ে অবচেতন মনে পুলিশ হওয়ার একটা ইচ্ছা জাগে মামুনের মনে। যদিও জীবন পাঠ পরিক্রমায় শেষ হয়ে থেকেছে অন্যরকম। মামুন ছোটবেলা থেকেই এতই দুরন্ত প্রকৃতির যে লেখাপড়া রেখে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতেই অনেক পছন্দ করেন। বন্ধুদেরকে পেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। মামুনের মধ্যে অনেক ভালো গুণ রয়েছে, কিন্তু মামুনের দুঃখ হচ্ছে সেই ভালো কাজগুলো আর কখনোই মানুষের সামনে আসে না। এমন আরো অনেক দুঃখই হয়তোবা মামুনের জীবনে রয়ে গেছে, যেই দুঃখগুলো থেকে মামুন অনেক শিক্ষা নিয়েছেন। কিন্তু মামুন কি শিক্ষা নিয়েছেন সেটা জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব,
অনেক অনেক ধন্যবাদ সুমন। আজকে মামুন রয়েছে তোমার কাছ থেকে আমরা জানলাম মামুন তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে যাচ্ছে। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিবতে সমাজের একজন সুধীজন থাকেন, যিনি পুরো অনুষ্ঠানে অপ্রিয় সত্য আগাগোড়া শোনেন, শোনার পরে তার বিশ্লেষণাত্মক মন্তব্য সবার সামনে তুলে ধরেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিবর এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই ফোনে তার সঙ্গে একটু কথা বলছি। তাজুল ইসলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি নিয়মিত আমাদেরকে সঙ্গ দিচ্ছেন এবং এই অনুষ্ঠানের একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছেন। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
জি, আশা করছি যে পুরো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং বরাবরের মতোই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
অনেক অনেক ধন্যবাদ। মামুন, প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমরা বিশ্বাস করি যে মানুষের বিবেক বোধ যখন শূন্য হয়, মানুষের বিবেক বোধ যখন থাকে না, তখন একটা মানুষ খারাপ কাজ করে। আর আজকে আপনার বিবেক জেগেছে বলেই আপনি আজকে লাখো মানুষের সামনে আপনার জীবনের অপরাধগুলো, ভুলগুলো স্বীকার করতে এসেছেন, যে আপনি কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে। তো আপনার এই বিবেকটা জাগানোর কাজটা কে করেছে, কি কারণে আপনার এই বিবেকটা জাগলো?
বিবেকটা আমার জাগলো, আমি বোমে অ্যাক্সিডেন্ট হই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার বিবেকটা খুলে, আমি কোনো খারাপের সাথে আর জড়ামো না।
বোমাতে আপনি আঘাতপ্রাপ্ত হন?
হ্যাঁ, বোমা বানাইতে যে আঘাত,
তখনই আপনার কাছে মনে হয়েছে যে আর কোনো অপরাধ না করা,
অপরাধ আমি করব না, কোনো অপরাধের সাথে জড়াবো না।
প্রিয় শ্রোতা, আমরা বিবেক বোধের জায়গাটি খুঁজে পেলাম। আমরা বারবারই একটা কথা বলি যে বিবেক জাগানোটা সেটা হতে পারে কোনো ঘটনার মাধ্যমে, হতে পারে কারো মাধ্যমে, হতে পারে নিজে থেকেই, কিংবা হতে পারে কারো কাছ থেকে শুনে। যে কাজের মধ্যে সে লিপ্ত ছিলেন সেই কাজেই তাকে শিক্ষা দিয়েছে যে মৃত্যু ছাড়া
তোমার আর কোনো পথ নেই এই কাজগুলো যদি তুমি করো। তার একটি হচ্ছে বোমা বানানো। এই বোমা থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে মামুন তার বিবেকের জায়গা থেকে আজকে লাখো মানুষের সামনে স্বীকার করতে এসেছেন কি তার জীবনের অপ্রিয় সত্য। আমরা চলে যাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমার ফুফাতো বাড়ি, আমি পারমার্সি, ওইখান থেকে শুরু করতে চাই।
জি, আমরা শুনি।
94 প্রথমে আমার আপন ফুফাতো ভাই, নাম আবুল হোসেন, ও আর আমি সিগারেট খাই। সিগারেট খাওয়াতে আমার বাবার কাছে, আমার চাচার কাছে বলে, আমার চাচা আমাকে খুব মারধর করে।
আচ্ছা, একটু যদি আপনাকে আর একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, বড় হয়েছেন কোন এলাকায়? আপনার গ্রামের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলা, লোহজন থানা। আমার ফ্যামিলি ভালো, মোটামুটি সচ্ছল ফ্যামিলি। আমরা তিন ভাই এক বোন।
তিন ভাই এক বোন? আপনি কি সবার বড়?
না, আমার বড় ভাই আছে।
আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন?
আমি পড়ালেখা অল্প করছি, পড়ালেখার জন্য চাপ করছে, প্রেশার করছে, কিন্তু আমি বন্ধুবান্ধব নিয়ে খেলাধুলা বেশি করতাম, শয়তানি করতাম।
আচ্ছা,
আর একটু ছোটর থেকে আমার একটু অভ্যাস আছে, আমি পোশাক আশাকের স্টাইল বেশি করতাম। বন্ধুবান্ধব যদি একটু কম দামি ড্রেস পরতো তাহলে আমি একটু ঠেস মারতাম, এটা একটা প্যান্ট হইল নি, এটা একটা ই হইল নি, এগুলার থেকে অনেকটা আমি কারোর সাথে মারামারি হইতো। আস্তে আস্তে এগুলো বড় হইতেছি, এই মারামারি গুলো আমার আরো বেশি রকম হয়ে যায়।
আপনি যখনকার কথা বলছেন যে আপনার ফুফাতো ভাইকে চাকু দিয়ে রক্তাক্ত করলেন, সেটা কত বছর বয়স আপনার?
আমার বয়স তখন 14-15।
14-15 বছর বয়সের সময় আপনি কি করতেন তাহলে?
তখন আপনার, আমার বাবা যখন স্কুলে বন্ধ হয়ে গেল, তখন আপনার স্কুলে যাই না, স্কুলে ডাকে তার ফ্যামিলির গার্জেন, তখন আমি এসে আমার দোকানে নিয়ে বসায়।
আচ্ছা,
তখন থেকে আমি দোকানেই বসি।
আচ্ছা,
আব্বু দোকান থেকে বাসা আসলে আমি ভাত খাইতে আইতো, তখন আমি যেতাম, তখন আমি দুপুর 4-5 পর্যন্ত থাইকা ক্যাশেতে টাকা চুরি করে নিয়ে আইসা পড়তাম, ওই টাকা দিয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতাম ঘুরতাম ভাঙতাম।
ঠিক আছে, তো ওই সময়ের একটা কথা আপনি বলছিলেন যে আপনার ফুফাতো ভাইকে আপনি চাকু দিয়ে।
আমি আর আমার ফুফাতো ভাই গুলিস্তান নৌসদ রোড, ওইখানে সিগারেট খাই দেয়, সিগারেট খাই ঠেলা গাড়ির নিচে বসে। খাওয়ার পরে আমার বাবারে চাচারে বইলা দেয়, চাচা আমারে ডাকায় নিয়ে খুব মারধর করে, মানে জঘন্য মারি দেয়। আমার ক্রামবোর্ডের ফ্যাক্টরি আছে, ওইখানে ক্রামবোর্ড বানাইতো, ওই ক্রামবোর্ডের লাঠি যাবেন। পরের দিন আমার ফুফাতো ভাই খুঁজি, ফুফাতো ভাইটা আবার আমাদের বাড়িতে থাকতো, আমার চাচার বাড়িতে থাকতো, ওর মা মারা গেছে ছোটবেলায় ডেলিভারির টাইম, আর মা ওরা আমি খুঁজি যাই, খুঁজা দোকানে পাই আমার চাচার দোকানে, পিএসপিএস কাটতেছে, চাচা নাই দোকানে, আমি ওর যে ডাক দিছি বাইরে না, তো ওই ওরাতে যে চাকুটা ছিল ওই চাকুটা রাখা ছিল যেটাতে পিএস কাটতেছে।
আচ্ছা,
আমি ওর জিজ্ঞেস কি কইস, কোনো কথা কয় না, পা উঠায় বৈশাক কাজ করতেছে যে পিএস টিএস কাটতেছে, আমি চাকুটা নিয়ে শয়তানির মাধ্যমে একটা পায়ের ভিতরে পাড়ের মতন মারি, কিন্তু শয়তানি না, যে পাড় ঢুকিয়ে যায়। যখন উইঠা আমারে ধরছে তখন আমি আরেকটা পার দিই মাজার উপরে কিডনির নিচে, এই একটা পার দিই, পরে এখান থেকে মানুষজন ছাড়া ছুড়ে দেয়, আমার কেউ ধরে টরে নেই, ওরা গিয়ে মেডিকেল হাসপাতাল নিয়ে যায়। পরে আমি কয়েকদিন পলায় আসছিলাম, পরে এই ব্যাপারটা কিছু হয়নি।
কিছু হয়নি মানে কি? আপনাকে
মানে আমার ফ্যামিলি আর কিছু বলেনি?
কিছুই বলেনি আপনাকে?
না, ধমকাইছে এমনি এমনি, তার এরকম কিছু বলেনি, বা এলাকার কেউ কিছু বলেনি।
আপনার ভাইটার কি হলো?
ভাইটা অনেকদিন হাসপাতালে ছিল এবং ও পঙ্গু হয়ে গেছে পাওটা, তো এখনো পঙ্গু সে। আমার দাদি মারা যাওয়ার পরে ফুফাতো ভাইটা বাসার থেকে বাইরে আছে।
আপনাকে পরবর্তীতে সে কিছু বলেনি?
বলছে ওর তো কেউ নাই, ওর তো আর ওই ব্যাগে নেই যে আমার কিছু বলতে পারবো। এরপরের থেকে আর আমি এই ব্যাপারটা নিয়ে আর কিছু হয়নি। আবার মাঝে মাঝে চিন্তা করতাম, এরকম একটা আমার ফুফাতো ভাইয়ের পঙ্গু পেরে আলাইলাম, কিছু বললো না কেউ, আমার একটা সাহস আস্তে আস্তে কিরম জানি বাইরে গেল। এখন কেউ সাথে কোনো ঝগড়া হইলে আমার লগে হাতের সামনে যেটা পারি ওটা দিই, বাড়ি টাড়ি মারি, কাঁচের গ্লাস দা বাড়ি মারি, বা কোকের বোতল ভাঙ্গা পার মারছি, এরকম কয়েকটাই আছে। আমার ওইখান থেকে যখন আপনার এই ধরনের জিনিসটিতে ধরাইতে থাকি, 94 শামিম ভাই আমাদের এলাকার সিনিয়র ভাই, উনি আবার মায়া করতো আমারে, ওনার লগে টগে হাঁটতাম উঠতাম, কেকবর নেতা নেতার বাড়িতে যাইতাম সাথে সাথে, তো উনি আমার কোনোদিন অবৈধ কোনো কাজ কর্ম করায়নি। হ্যাঁ, করাইছে তো মাঝে মাঝে আর ভাঙা বাড়িতে আড্ডা ফাড্ডা করতো অনেক এলাকার মানুষ আইসা। তারপরে আপনার এই যে মিরপুরের নাম করা সন্ত্রাস দুই ভাই, এরাও ওর কাছে আসতো, আসলে অনেক টাইম অস্ত্র দিয়ে যেত, এই অস্ত্র রাখার জন্য আপনার স্বামী ভাই ডাকতে দিত, ক্ষমতা আসে তখন আগে স্বামী ভাই আমেরিকা চলে যায়। যাওয়ার পরে আমি আর আপনার কতদিন কারোর সাথে চলাফেরা করি,
মানে আলটিমেটলি যখন সাহস বেড়ে গেছে তখন আপনি এই লোকগুলোর চোখে পড়েছেন এবং তারা আপনাকে কাছে ডেকে নিচ্ছে এবং আপনি ধীরে ধীরে এই ধরনের অপরাজনীতির মধ্যে জড়িয়ে যাচ্ছেন।
হ্যাঁ, ওকে, এমনিতে মুখে জিগা তুই পারবি, তুই তোর এরম মারলি, দুইটা পার দিলি, পঙ্গু করে আলালি, এগুলো বলাতে মনে করেন একজন আমার মায়া করে, যারা মায়া করে এরা হলো আমাদের এলাকার নেতা টাইপের লোক। ওইখান থেকে আমার কিছু বন্ধুবান্ধব আছে, এরা আবার ফুলবাড়িয়া স্টেশনের সন্ত্রাসীরা, নাম হলো মাইকেল সাইদ, রিঙ্কু, আমি আরো কয়েকজন, এরা চিন্তাই চিন্তাই করতো। দুই তিনটা জিনিস আছে এগুলো আমার না পছন্দ, চিন্তাই তারপর লুচ্চানি, এগুলো আমার না পছন্দ। তো স্টানের ভিতরে আমরা খালি ঘুরতাম, ওই মাইকেল সাইড আর রিঙ্কু, এরা দুজন হলো স্টানের যত ফালতু পোলা মানে আছে বস। ওই আপনার ব্যাগ ট্যাগ টান দিত, চেন থাপা দিত, চিন্তাই করতো। একটা গ্রুপ আছে কামলা গ্রুপ, তাই রিঙ্কু আর আপনার মাইকেল সাইড ওরা দুইজন ওইখানে অগত্যা যা ফিডিং লিত। তাই আমিও কয়েকদিন অগর লগে লগে যা এই ধরনের করছি, কোনো চিন্তাই করিনি। মানে যারা কাজ করতো, যারা এগুলো নিত কানের জিনিস টান্দা থাপা দিত, এগুলো আবার আমরা জানতে পারলো এখানে বুঝা যায় যে কে করছে, কোন চাকলাটা কোন সাইডটা কে কি করছে, এটা আবার আমাদের বন্ধুবান্ধব সবার নিউজে আছে। ওইখান থেকে আপনার টাকা পয়সা উঠতো, আমি নিতাম, রিঙ্কু নিত, মাইকেল সাইড নিত। হঠাৎ করে আপনার কমিশনার মারা গেছে, কমিশনার আপনার বাহিনীর 70 নং ওয়ার্ডের ভিতরে সবাই ধরে, কোন লোক বাদ নেই যে তার গুরুত্বের বাহিনীরে ধরে, কিন্তু আমরা ধরাইতাম। তখন আপনার বাহিনী আমাদেরকে ধরানোর জন্য লোক পাঠাইলো পোলাবান। তাই আমি আর ওইখানে ওদিন যাইনি, কয়েকদিন স্টানে যাইনি। তো রিঙ্কু সাইড এদেরকে ধরানোর জন্যই করছে, তো রিঙ্কুর সাথে মেশিন টেশিন সব টেনে থাকতো। তো ওইখানে স্টানে পানির ট্যাঙ্কির সামনে গোলাগুলি হয়, ফুলবাড়িয়া স্টানের সামনে দুই পক্ষ মনে মারামারি হয়, শুনছি গোলাগুলি হয়েছে। রিঙ্কু আমরা কয়েকদিন পরে আপনার, আমি রিঙ্কু আর জুয়েল নামে একটা ছেলে আছে, আমরা ছাদের উপরে বোম বানাইতেছি, ক্লাবে মারো ব্যায়াম করে জ্বালাইতেছে, স্টানে ঢুকতে দেন আপনি। তো আমরা কয়েকদিন ওরা অনেক লোকজন অনেক বন্ধুবান্ধব বাইরের খবর দিই, মেশিন টেশিন আনাই, তারপরে বোমা বানাই কয়েকজন। আমরা যা যা মাইর আসি ক্লাবের সামনে মাইর আসি, ক্লাবের ভিতরে তার ঢুকতে পারি না, ক্লাবটা দোতলা, ক্লাবের সামনে মাইর আসানোর পরে জিনিসটা আস্তে আস্তে আরো বড় হইতে থাকে। তখন রোডের এই পার থেকে বাহিনীর পোলাপান এলাকার ভিতরে ঢুকে দুইটা যে ওরা ওই রকম মারধর করে, কিন্তু আমাদের পায় না। পরে বাহিনী একটা ই করলো, আমাদের হিট করলো, হিট করার পরে আমরা একটা ছাদ আছে আড্ডা করতেছি, ওইটা একটা আস্তানার বাড়ি, আড্ডা বাড়ি, যত খারাপের আড্ডা বাড়ির ছাদে। তখন আপনার নিচের থেকে গুলির শব্দ পেলাম, বোমের শব্দ পেলাম। তখন আমরা ছাদের থেকে উপকি দিলাম, উপকি দেওয়ার পরে নিচের থেকে গুলি করছে শটগান, গুলি করার পরে আমার লগের এক বন্ধু পল্টু নাম, ওর পেটের ভিতরে ফায়ারটা যায় ঢুকে। তখন ওরা ফালাইছি, আমরা আরেক দিকটা পলি।
আপনারা কোন বাহিনী ছিলেন?
আমরা কোন বাহিনী ছিলাম না, আমরা আপনার এলাকা ভিত্তিক জোর দেখাইতাম।
আপনারা যে গ্রুপটা ছিলেন তাদের ব্যাকআপ কে ছিল?
আমাদের যে ব্যাকআপ কোনো ছিল না, এটা আমাদের এলাকা ভিত্তিক সাহসিক জোর,
মানে আলটিমেটলি আপনারাই আপনারাই সবকিছু।
হ্যাঁ,
আপনারা যে অস্ত্রগুলো পেতেন, বোমা বানাতেন, এগুলো কোথা থেকে আসতো?
এগুলো শামীম ভাইয়ের মাধ্যমে থেকে, শামীম ভাইয়ের মাধ্যমে যাদেরকে আমরা চিনছি তাদেরকে চাইলে দিত।
আচ্ছা, এর বিনিময়ে তাদেরকে আপনাদের কি দিতে হতো?
না, কিছু দিতে হতো না, যেমন কারোর থেকে অস্ত্র চাইলে দিত, দেওয়ার পরে এটা নিয়ে আবার দিয়ে দিত, আবার হয়তো কারোর ফেন্সি খাওয়াইতে দিত, যার কাছে একটা অস্ত্র আছে তার দুইটা ফেন্সি দিলেই একটা অস্ত্র দিয়ে দিত,
পরে কাজ করে আবার দিয়ে দিত,
পরে আবার দিয়ে দিতাম।
ওকে, যেটা বলছিলেন আপনি, গুলি করার পরে পেটে লাগলো, তারপর?
যখন পল্টুরে আপনার গুলি করছে, গুলি করার পরে আমি ফাল দিয়া পিছন দিয়ে একটা চিপা গুলি আছে খাম্বা বাইয়া নেই মাঝে, আমরা কয়েকজন চার পাঁচজন পল্টুরে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেল থেকে ও অনেকদিন পরে চিকিৎসা করে আসে, আসার পরে আবার আমরা কয়েকদিন চুপা ছিলাম, ঠান্ডা ছিলাম, কয়েকদিন পরে আবার আমরা সবাই একটা জড়ো হই। জড়ো হয়ে আপনার জুতার কারখানা আছে ওই এলাকাটা, জুতার ফ্যাক্টরি, এক এক কারখানা যায়, আমরা তিনজনের ফাপড় দিই, দাপড় দেখাই, দেখায় বলি রাত্রে টাকা রাখিস 2,000-5,000, যারতে যা নিতে পারে এরকম করে। এরকম নেওয়ার পরে আপনার ওই টাকাগুলো আমরা নিয়ে নিয়ে আমরা ওই গ্যাঞ্জামে খরচ করতাম, বোম বানানোর খরচ লাগতো, পোলাপান খবর দিলে খরচ লাগতো, এইভাবে ওইখানে খরচ করতাম। তো অনেকদিন যার যার যে কারখানার থেকে টাকা চাইতাম, ওরা ভয়তে দিত, ওরা ময়মনসিংহ এর লোক তো ভৈরবী বা কারখানাদার সব, ওরা ভয়তে দিত, কিন্তু তারা কিছু বলতো না, দিত 2,000-1,000 লোক দিত। তো হঠাৎ করে যে আপনার টাকা নেওয়ার পরে একটা গ্যাঞ্জাম তৈরি হইলো, যে মারামারি ধরাধরি। কিছুদিন পরে কমিশনার পাশ করছে, ইলেকশন আয়া পড়ছে, কমিশনার পাশ করছে পরে এখন তো আমি আমার ভিতরে বডি গেছে, যে ওই তার তো কিছু করবো না, কমিশনার উই হন আপনার প্রশাসনিক জ্বালাই। তখন আপনার অনেকদিন চুপ হয়ে রইলাম, হঠাৎ করে আপনার ভাই খোঁজ লাগাইছে, পাশ হওয়ার পরে আমরা কই, আমরা দেখা করি না। আমরা ওইখানকার একজন ভাইয়া সাল্লু বাজারের নানফু ভাই, নানফু ভাইয়ের কাছে খবর কইছে, এরা যেখানে আছে এদেরকে বলো একটা জ্বর হয়েছে, জ্বর হয়ে আইসা আমরা দেখা করতে, তো দেখা করতে বলছে, তো আমরা যাই না, মানে কমিশনার মূল্যায়ন করি। পরে কয়েকদিন পরে আপনার হঠাৎ দেখা হয়েছে রাস্তার ভিতরে দিয়া যাইতেছে, আমাদের আমরা যেখানে আড্ডাটা করি ছাদে, ওই বাসাটার সামনে আইসে কমিশনার, কমিশনার সামনে যখন যেখানে ঢুকতো তরে ওর বাহিনী আছে, আগে পিছনে পোলাপান থাকতো সব টাইমই, 2-4-5-7 জন সব টাইমই আছে, এইগুলো সব খারাপ সন্ত্রাস বাহিনী। তো ওইখানে দেখে আমরা না দেখার বান করে দাঁড়া গেছি। তো উনি দেখার উল্টা সালাম দিছে আমাদেরকে। সালাম দেওয়ার পরে আমরা কথাবার্তা বললাম, তোমরা আইসো আসলে কথা বলুন, মানে আইসা আর কি খাতির লাগা গেল। তো যাওয়ার পরে আপনার কি করলাম না, পরে আবার লোক পাঠাইছে, আমাদের লগে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার লগে একটা বন্ধু আছে রক্কাটা সুমন নবপুরের বনগ্রামের, আর দুই হাত পায়ের রক্কাইটা আলাদা কমিশনার হওয়ার আগে,
মানে কোন ঘটনাকে কেন্দ্র করে,
এটাই যে আমাদের এই গ্যাঞ্জামের থেকে,
মানে এই গ্যাঞ্জামের মধ্যে থেকেই, মানে
নবপুরে যে কটা আবাসিক হোটেল আছে ওগুলার থেকে টাকা উঠাইত
আপনার এই বন্ধুটা।
আমরা গেতাম, কিন্তু গেলে ওইরকম ই দেখাইতাম না, আমরা গেলে নয় যে হোটেলটাই ঢুকতাম ওই হোটেলটার থেকে কোন টাকা পয়সা চাইতাম না, সিগারেট দিত, এক প্যাকেট দুই প্যাকেট সিগারেট আনা দিত, আর ছেত্রামি অভ্যাসটা কি আমার নেই, এই এক প্যাকেট সিগারেট আনা দিলে তখন আপনার এক প্যাকেট সিগারেট দিলে এক প্যাকেট সিগারেট নিয়ে আনা যেত, আর সুমন হইলো আপনার জোর জুলুম করতো, ম্যানেজার থাপ্পড় মেরা হইতো, এটা করতো ওইটা করতো, টাকা নিয়ে তো তখন হঠাৎ করে আপনার রক্কাটা সুমনের একদিন টাকা নেয়, নেওয়ার পরে আর আপনি করে আলু বাজারতে নেওয়ার পরে নিয়ে গেছে সুইটোলার ট্যাগের হাট ভাঙ্গাবাড়ি, এই ভাঙ্গাবাড়িতে লুয়ে গেছে একজন গ্রুপের একজন কথা বইলা, ওইখানে নেওয়ার পর দুই হাতের রক্কাইটা দেয়, রক্কাইটা দিল আপনার ওই আবার অস্ত্র চালাইতে পারে, এই কথা শুই না হাতের রক্কাইটা দিছে ওই ইয়ার বউ, একটা কেস করছে ওর নামে কমিশনার নামে রক্কাটা সুমনের, কেস করার পর ইয়া আহমদ কমিশনারে কিছু হয়নি, আমাদের আমার ভিতরে একটা আরো আতঙ্ক ঢুকলো, তখন আমি আহমদ ভাইয়ের কাছে নিজেই যাই,
নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে এসেছে মামুন, এবং মামুনের জীবনের অপ্রিয় সত্যে আমরা একটি বিশেষ নামকে এখানে মিউট করছি, আপনারা বারবারই লক্ষ্য করছেন তিনি একজন কমিশনার, একটা ওয়ার্ড কমিশনারের নাম আমরা এভাবে ফোকাস করতে পারি না আমাদের শোর এথিক্স এর জায়গাটা থেকে, কারণ দিস ইজ নট অ্যান এভিডেন্ট শো, এবং এটা যেটা বলছে এটা ওর জীবনের অপ্রিয় সত্যগুলো, আমরা সেই জায়গাটা থেকে যেহেতু এটা একটা এভিডেন্ট শো না, এবং সমস্ত প্রুফ সময়ের প্রেক্ষাপটে গিয়ে টাইম মেশিনে চড়ে প্রুফ করা সম্ভব না, সেই অর্থে আমরা কারো সম্মান হয়েও করার জন্য হোক বা সে যদি ঘটনাটি করেও থাকে তাহলে বস্তুত প্রমাণ ছাড়া আমরা নামকে ফোকাস করতে পারি না, তবে একজন কমিশনার কি করতে পারেন এই সোসাইটিতে আমাদের মতো সমাজে সে সম্পর্কে আপনাদের, মানে খারাপ অর্থে কি করতে পারেন সে সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে। আমরা মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আর জি কিবরিয়াকে, আর জি সুমনকে, এবং সাউন্ড এডিটর মঞ্জুকে, এবং শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমরা আবারও ফিরে যেতে চাই মামুনের কাছে। যাবার আগে আপনাদেরকে বলছি যে এই অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো মুহূর্তে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি যাচাই করা হবে, SMS পোলের মুখোমুখি করা হবে, সেলফোন হাতে নিয়ে প্রস্তুত থাকুন, আপনার মন্তব্যের ওপরে আপনার ভোটের ওপরে এই অনুষ্ঠানের গতিবিধি অনেক কিছুই নির্ভর করে। ওকে মামুন, যেটা শুনছিলাম আপনার কাছ থেকে, তারপর
যখন কমিশনার এখানে আমি নিজে যা স্যালেন্ড রইলাম, তার বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে বাসায় আমার না করে দিল, কোনো বাসায় নাই, ওইখান থেকে আমি তার অফিসে যাই, অফিসে যা পাই না, ধর একটা দোকান আছে, দোকানে যা পাই, যা দেখি উনি ওখানে দাঁড়াইছে, আমি যা সালাম দিই, আমার কাছে কি খবর গুন্ডা, আমি কি ভাই আমরা গুন্ডা না, গুন্ডা তো এই দেশের অনেকে, মানে এটা ঠেস মারলো মারে, আমি কি ভাই আপনার কাছে আইছিলাম একটু কথা বলতে, কয় কি কথা, তো ওইখান থেকে আচ্ছা তুমি দেখা করো বিকালে, পর সন্ধ্যার পরে আমি গেলাম আপনার ভাঙ্গা বাড়িতে, আমি সাথে একটা মেশিন নিয়ে গেছিলাম, উনি মনে করছে আমি খালি গেছি, মেশিন নিয়ে যাওয়ার পরে আমার ভিতরে লড়ে যে সুমনের রক্কাইটা দিছে, তা আমার অনেকে আমি ওনার কাছে সিলিন্ডারে যেতে আমার এই ধরনের কাজ তো না করে, আমি যাই জিজ্ঞেস করলাম ভাই সুমনের এই জিনিসটা কে করলো, এই বন্ধান ব্যবহার করছে, ওর বউ যে আপনার নামে মামলা করছে, আর বউ করলে করুক গা, আমি কি করছি না, আমি কি গুলা করি নাকি, আমার আসলে দেশ লিয়া চিন্তা, বা তুমি আইসো কি লেগা, তখন আমি আর ওনারে বললাম যে ভাই আপনি যে কোনো কাজ করবেন আমার ডাইকেন পাইবেন, আমি আর রিঙ্কু মাইকেল সাহিদ এদের সাথে চলুন না, কয়েকটা বাদ দেয়নি তোমারে, আমি কেন না বাদের লেগা না, ওর আপনার ছিনতাইকার করতে গা টেকা লয় আমার কাছে খারাপ লাগে, পরে উনি আচ্ছা ঠিক আছে তুমি দেখা করো, দু একদিন পরেই আমার কাছে লোক পাঠাইছে, আমার ক্লাবে আসো, ক্লাবে গেছি পরে কয় তুমি এত কিছু করো এত সাহস দাও, তাহলে কোন দলে যোগ নাম নাম দাও নি? আমি কি না ভাই কয় তাহলে তুমি আজকের থেকে ক্লাবে আইসা বইও, ক্লাবে আড্ডা করে তোমার নাম বসাই দিব। তখন ক্লাবে যাওয়ার পরে যাই যাতায়াত করি, যাতায়াত করি আমার দিয়া ওই বারের টাকা বাড়িওয়ালারা ফিডিং দিতে কয়, ওই হিমুকরে ফিডিং দিতে কয়, দোকানদার যারা নতুন দোকান লইছে পজিশন যারা কিনে নতুন গ্রামের লোকেরা পজিশন দোকান কিনে না মার্কেটে নবাবপুরের ভিতরে, এই খবরটা রাখতে কয়, এদেরকে যেতে যায় আমার টাকা পয়সা চাইতে কয় ওনার নাম বলতে না করে। তখন উনি আবার ওইখানে ওই লোকের কাছে ভালো সাজে, যে ভালো সাজে যে যদি আমি যারা যদি টাকা পয়সা চাই 5 লাখ টাকা 2 লাখ টাকা, কমিশনারের কাছে আবার ওই লোকেরা বিচার দেয়, বিচার দিলে কাছে আমি বলে দেবো উনি। তখন এটা আর ওই দোকানদারেরা মিট করে, কিভাবে মিট করে তার জানি না। এর ভিতরে আপনার হরতাল হইলে হরতালের ভিতরে গেঞ্জাম যে হইতো নসাদ রোডের ভিতরে করাইতো, একবার যে আপনার ইসের ক্লাবটা জ্বালাই দিই বংশাল, আমরা আবার জিজ্ঞেস করতাম আরে ভাই ক্লাব ওইটা দলের ক্লাব এটা দলের ক্লাব, এত কথা কেন তুমি কইছি তুমি আগে কালকা বিকালে দেখবা কোথাও একটু গেঞ্জাম হইতে গেঞ্জামের সূত্র থেকে ওখানে আগুন জ্বালিয়ে দিবা, তখন আর এটা বেশি গেছাইলে আপনার উনি মাইন্ড করতে পারে।
এই দোষটা আলটিমেটলি অপোজিশন পার্টির উপর চলে যেত তাই তো, ক্লাব জ্বালানোটা
জি। এখন আমার এই ক্লাব যেদিনটা জ্বালাই সেদিনটা আবার ওনার উপরে আমার একটা ইয়ে পড়ছে, যে উনিও ওয়ার্ড কমিশনার উনি আরেক ক্লাব জ্বালাইতে পারে এখানে আমার একটা সন্দেহ, পরে তো সে মানে আমার অমের আলে বোধ হয় এই ধরনের একটা সন্দেহ জাগে। তো কয়েকদিন আবার ওনার এখানে যাই না, যাওয়ার যাই না যাই না, তাই সে আবার রিঙ্কুদের সাথে মিলি, ওরা এক চিন্তাকারের থেকে আপনার চেইন আংটি পায়, হওয়ার পরে ওইটা নেয়, নেওয়ার পরে আমি আবার দুইটা আংটি বাগে পাই, আমি টাকা দিছি 2500, যে যে আংটিটা নিচ্ছে আমি জানি চিন্তাকারের আংটি, কিন্তু যারা ইয়ের স্টানের ভিতরে চিন্তাই চিন্তাই করে এদের এরা এদের তিনি সে রিঙ্কু বা মাইকেলে, কিন্তু জানতে পারি আমাদের এক বন্ধুর আংটি কোন জায়গায় এটা হলো আপনার 14 টুলি। তো 14 টুলিতে আপনার যাওয়ার একদিন আমার ওই বন্ধুটা আসে, নাম হলো পারভেজ, একটা বাহানা দিয়ে আমরা লইয়া যায়, উনি আবার জানতে পারে আংটি গুলো আমি কিনছি। ওরা আমরা নেওয়ার পর এখানে এক পর্যায়ে জোর জবরদস্তি হাতে কোপ মারতে লয় এটা লইতে আঙ্গুল কাইটা লইয়া যাবো, পরে আমি আংটি খুলে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে ধ্যান ধরে বসে রয়েছি আমার ওই বন্ধুটা পারভেজ, আমার একটা লাথি খারাপ উপরে একটা লাথি মারে, লাথিটা আমার বুকে আমার তো কেস পড়া ছিল, তো লাথিটা মারার পরে তখন আমার খুব কষ্ট লাগছে, মনে ওইখানে একটা শপথ কাটছে আমি তোর যেদিন পাবো ওই দিন তোর পাওয়াটা আমি কেটালো। তো ওরে আমার পরে ওইখানটা আমার আমাদেরকে এক পদের মুড়ি ভর্তা খাওয়ায়, মারা ধরার পরে মানে লাথি মারছে একটাই আমার, আর আমার লগে একটা বন্ধু আছে ওরা দিছে চোর কয়েকটা, তো মুড়ি ভর্তা খাওয়াইছে, যে মুড়ি ভর্তা খাওয়ানোর ভিতরে ট্যাবলেট মিশা দেয় ঘুমের ট্যাবলেট, তা আমি মুড়ি ভর্তা এক মুঠা তো খাইছি, আর যেটা আমার লগে আসলে অনেকগুলো খাইছে, খাওয়ার পরে ওরা বেশি রং মিশা পাইছে। তো রিক্সাটা যখন আমরা আসি তখন আপনার দেখি ওইটা ঢুল্লা পড়া যায়, তখন আপনার ওরে বাসা দেওয়ার পরে বাসার থেকে আবার ঢাকা মেডিকেল ওয়াশ করে, তো ওইটা আমার নাম পড়ছে, আমি নেশা খাওয়াইছি, কিন্তু আমি জানিও না যে মুড়ি ভর্তা ভিতরে ট্যাবলেট মিলিয়ে খাওয়াইছি, তখন আমার নাম পড়ছে এটা লারজি, তার আমার বুকে লাথি দিছে ওইখানটা আমার একটা ক্ষোভ। পরে জানতে পারি ও আপনার নীলক্ষেত এক বন্ধুর ওই এক বন্ধুর দোকান আছে খাজা কম্পিউটার, ওইখানে আড্ডা করতেছে, পরে ওইখান থেকে আপনার অন্য এক মেয়ে আছে ওর এক পরিচিত ওরে দিয়ে আনাই, ওরে দিয়ে আনানোর পরে কোথায় আনে টিসির মোড়ে, টিসির মোড়ের থেকে ওই মেয়েটা কথা বলতে বলতে আনছে, টিসির মোড়ের থেকে আমরা কয়েকদিন মিলে ওরে রিক্সায় করে নিয়ে আসি আইনা সিদ্দিক বাজার ঘোড়াপুট্টির পিছনে, মারধর করি মারধর করে আমার নিজের হাতে পায়ের রক কেটে দিই। এটা আপনার যে রুটি কাটে না কনফেশনারিতে, এই রুটি কাটার রি দিয়া টাইম যে পাউডার আমার লাগছে সেই পাউডার পিছনের যে নিচের যে রক্তটা এই রক্তটা গরুর মতন আমি কাটি, আর আমরা দুই আর আমার লোকে যারা ছিল ওরা আবার ওর উপরে কেউ হাতে পাড়া দেখা রাখছে কেউ বুকে পাড়া দেখা রাখছে, আমরা লাথি দিই সার হলো আমার ওই যে ওরা নেশা খাওয়া দিয়েছে আমার বন্ধু সুমনরে, এই কারণে আমি ওরে এটা করি। তো আপনার আবার রিক্সা উঠাই দিই আমরা, যখন পায়ের রক্তটা কাটি পা বলতে মানে একবারে হাড্ডি পর্যন্ত দেখা গেছে, হাড্ডি পর্যন্ত দেখা গেছে, কিন্তু আমার তো ওরা যখন আমি কাটি তখন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগেনি, কষ্ট লাগেনি। আর আমি আপনার এটা এলাকার ভিতরে সবাই জানে আমি কোনো নেশা পানি করি না, কারণ আমার দেখতেই তো লাগে নেশা কর হেংলা, এটা আমার ছোট থেকে আমার নেশার কোনো আমার অভ্যাস নাই, শুধু সিগারেটের অভ্যাস আছে। তো ওই ওর পায়ের রক্তটা যখন কাটি তখন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগেনি, মানে রক্ত কাটার পরও মানে খামাখা পচাইছি লাথি মারছে আমার, এরপরে ওই একটা দুর্বলতা অসুস্থ মানে ধৈলা পয়লা যেতেছে অনেক ব্লাড গেছে, তো পরে আপনার মানুষজন ভিড় হয়ে গেছে, পরে রিক্সা উঠাই দিছি, রিক্সা উঠে ঢাকা মেডিকেলের ই করে দিছি রিক্সা, এরপরের থেকে আর ওর সাথে যোগাযোগ নেই, আর আমি গণকটুলি এলাকাটায় যাই না। তো সে আমার খোঁজে আমার খবর রাখে, তো ওই সাইডটা আমি যাই না।
মায়ের কি অবস্থা হয়েছে শেষ পর্যন্ত?
ও এখন লাঠি নিয়ে হাঁটে,
মানে ও পঙ্গু হয়ে গেল।
জি, বর দিয়া লাঠি দিয়ে হাঁটে, ডান পা পুরোই পঙ্গু। আর আমার ফুফাতো ভাইরে যে করছিলাম এর আগে, ওইটা ও পঙ্গু। পরে ওইখান থেকে আপনারা, আমি চোদ্দটুলি এলাকাতে যাই না, যাতায়াত করিও না, বা ওদিকটা কোথাও ওদিকে কোনো সাইড নেট থাকলে রাত্রে বাইরে, তো ওই সাইডে যাই না। এরপরে আবার আপনার ওই গ্যাঞ্জামের পরে আমি আবার কয়েকদিন চুপ হয়ে রইলাম। পরে আবার এসা লোকে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে ভাই আবার ওই একই কাহিনী, স্টানে যাও, অমুকরে যাও, খবর দেওয়া হোক, ওই হোটেলে যাও। তারপরে খবর হলো তো অমুক মার্কেটে, দিন সুপার মার্কেটে, অমুক মার্কেটে, এটাও বলে নতুন বলে পজিশন হয়েছে, খবর লো। এগুলো চিন্তা ভাবনা উনি খালি পাঠাইত, যাদেরকে আমরা আমি বলতাম যে ভাই, ভাইয়ের নাম, ভাইয়ের নাম কইলো মনে করেন আরেকটা হইতো, যে উনি নাম বলতে না করে কয়তো তোমরা যা সেরি করবা খাপ দিবা, আমি এটা মিটতে। তো ওইখানে যা মনে করেন যেটা শুনতাম যে এটা নতুন আবার পজিশন হয়েছে বা কেউ অ্যাডভান্স বেশি দেয় নিচ্ছে, তার উপরে যা গালাগালি টালাগালি করতাম, যদি ম্যানেজার ট্যানেজার উঠা দাঁড়াইতো থায় তারপর মেরে বইতাম। যারা চিন্তা আবার কইতারা কিছু করে না চুপ, বাইর লোক যখন উবের লোক বলতো তখন চুপ হয়ে যেত। তখন ওই আমরা এসে পড়লে ভাইয়ের কাছে আবার ফোন দিত বা যাইতো, আচ্ছা আমি দেখুন ওনার এত বড় সাহস, মানে উনি আর কি ওনাদের কাছে ভালো থাকতো,
ওকে
ভালো থাকতো, যে বলতো আচ্ছা ঠিক আছে এত বড় সাহস মামুনের, আমার নাম কনের পর আপনার এটা করছে, কিন্তু পাঠিয়েছে তো উনি, উনি যদি আপনার একটু ডাপট দিতে বলতো ওই জায়গায় তিন ডবল ডাপট দিতাম। কিন্তু যারতে জানি তো আমরা কোনোদিন জিজ্ঞেসও করিনি, বলিও নি।
আপনাদেরকে কি দিত?
এমনিতে দেখা গেল আপনার কোন, দেখা গেল পাঁচ লাখ নিছে, পাঁচ লাখ নিলে তারা আমাদেরকে দিত না বা চাইতাম না। এমনিতে হঠাৎ একদিন দেখা হয়েছে ওই পকেটেতে বের করে টাকা দিছে, পাঁচ হাজার, দশ হাজার, দুই হাজার, কোনোদিন পঞ্চাশ হাজার টাকা বান্ডিল একটা দেয়নি। কিন্তু আমি যেইভাবে এই করতাম ওইভাবে ওই হিসাবে আমি আপনার টাকা অনেক পাইতাম, আর আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনাও করিনি কোনো টাইম, কারণ আমার ফ্যামিলিতে তো টাকা দিতে হয় না। আর আমার ওই তখন থেকে যখন বাড়ি করি তখন আমি চিন্তা করছি আপনার, আমার অনেক এলাকার, ঢাকা শহরে আমার অনেক এলাকার বন্ধুবান্ধব আছে কম বেশি অনেকেই চিনে, আর যারা বর্তমান লিস্টেড বা এলাকার ডাপটশালী লোক তাদের সাথে আমার রিলেশন করতাম, এটা আমার ইচ্ছা ছিল। তো ওইখান থেকে কিছুদিন পরে আপনার ভাই আমার যে কোনো একটা ব্যাপারে আমার একটা থাপ পড়তে।
কি বিষয়?
বিষয়টা হলো আমি এক দোকান থেকে টাকা নিয়েছিলাম তিরিশ হাজার,
ওকে
মার্কেটের তিরিশ হাজার টাকা নিয়েছি, এটা ওনারা বলিনি, ওনারা বলার প্রয়োজন নেই বা ওনার উনি আমার পাঠাবেন, এটা আমার নিজের থেকে আমি টাকাটা নিছি, আমার নিজের থেকে নিছি, বলছি একটা সমস্যার কথা বলছিলাম, টাকা দিন পঞ্চাশ হাজার টাকা দিন। তো ওই লোকে আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক, অনেকবার দুই তিন দিন আমরা বলছে, বলার পরে ওরে আমি একদিন টাকা নিছি, আমার সাথে নিয়ে আর সিদ্দিকবাজার ঢুকেছি, সিদ্দিকবাজার একটা জায়গায় আছে করিম মার্কেট, শুধু গার্মেন্টসের ভিতরে, ওই গার্মেন্টসের ভিতরে নিয়ে তারে খুব দুই তিনটা চর চর দিই, তারপর মেশিন বাই করি বের করে আপনার ওরে খাপ দেওয়া নেই, ওই আপনার পরের দিন আমাদের তিরিশ হাজার টাকা দেয়। এই টাকাটা দেওয়ার পরে আবার ওই কমিশনারে বলে দেয়, বলে দেয়। তো বলার পরে উনি আমাদের, আমি গেছি আমি তো জানি না যে সে জানি ব্যাপারটা, আমার একটা থাপ্পড় মেরা বহে, থাপ্পড় মেরা বহে। তো ওনার মতলব আর কি দেশের বাঘ আমি থাকুন, আমার অজান্তে কোনো বাঘ যেত তৈরি না হয়। তো থাপ্পড় মারার পরে আমি অনেকদিন ই হয়ে থাকি। তো ওনার বন্ধু ইয়াছিল, একজন বন্ধুর মতো নেই, শাহাদাত কমিশনার মেরা রয়েছে। তো কয়েকদিন আমি ওইখানে যে আড্ডা আড্ডা করি, মুজাম্মেল মুজাম্মেল শাহাদাত কমিশনার ভাই মুজাম্মেল, ওইখানে আড্ডা করি, এটা হলো আপনার পোস্তগুলো, ওইখানে আড্ডা করি। এখানে মুজাম্মেল কমিশনার এখানেও দেখি আপনার যত খারাপের একটা, আপনার লোহা কাটে, লোহার মার্কেট, ওই লঞ্চ বলগেট টলার আছে না, বলগেট টলার ভিড়ে ওইখানে মানুষ একটা ভাড়া করে আই না, ওইখানে বিক্রি করে মুজাম্মেল কমিশনারের কাছে বিক্রি করে, এগুলা কাটায় গ্যাস দিয়ে, গ্যাস দিয়ে কাটায় ট্রাকে উঠে আবার মাল আপনি ইসে পাঠা দেয়, রডে পাঠা দেয়, রড মিল। তো ওইখানে কয়েকদিন আমি যাওয়ার পরে ওই ঈদ যখন কাটতেছে বালুইটা, ওইখানে আমি একদিন বাধা দিই, ওখানে প্রশাসনও থাকে পুলিশও থাকে শ্যামপুর থানার, একদিন আমি বাধা দিই, আমি করি না বালুইটা তো কাটতেছে এটা তো অক্ষণে লুয়ে এলো। তো বাধা দেওয়ার পরে আমার মুজাম্মেল কমিশনার উনি ফোন দেওয়ায় এক লোকের দিয়ে, মানে পাশে অগল লোক আছে আমার ফোন ফোন কথা বলে, তাই মুজাম্মেল কমিশনার যখন বলে তখন আমি ওনার বাড়ির সামনে যাই। তা আমার কথা, তুমি এখানে আসো, এখানে আহ বাইরে এখানে কি হয়েছে? আমি কিন্তু ওইদিকে আমার কিছু হয়নি, এমনি ওইদিকে বেড়াইতেছি। ওরা কয়ে ঠিক আছে তুমি দেখা করো, যাওয়ার পরে আমার মুজাম্মেল কমিশনার 5,000 টাকা দেয়। 5,000 টাকা দেয় যেখানে যে বলগেট ট্রলার যে চুই মানুষ আইনা বিক্রি করা হলে এটা কয়েকদিন এখানে কি চেনা আছে তোমার দেখা লাভ নেই, এটা প্রশাসনেই দেখতে আছে। তাই আমার এখানে মাথা কামে না, মানে সব চুরির কাহিনী এখানে। ওর এখান থেকে আইসা পরে আবার এলাকায় আসার পরে কয়েকদিন দোকানে যাই, আমার বাপের দোকানে যাওয়ার পরে মাইকেল সাইদ আর রিঙ্কু আর আমার যা খুঁজে খোঁজার পরে আপনার আমরা রিঙ্কু আপনার কমিশনারের লোক হয়ে গেছে। বোমটা বানানোর মেন মিস্ত্রি হলো আপনার বোমটা যা বানায় ডিব্বা জর্দা ডিবার ভিতরে ছিল, মেন হইল রিঙ্কু ফুল কিভাবে কিভাবে বানাইতে হয়।
আপনার বন্ধু?
হ্যাঁ আমিও পারি, মানে ও আর কি বেশি, ও হাঁটার ভিতরে বোম বানাইতে আছে, হাঁটতেছে দৌড়াইতেছে দৌড়ানোর ভিতরে বোম বানাইতে। তো রিঙ্কু আর আমি আমার যা ডাক দিল, ডাক দেওয়ার পরে কয় নাম, যার পরে দোকান থেকে আমার নিয়ে গেল, বাইরে একটা কাম আছে। কি কাম? কয়টা বোম বানাই দিতি। বোম বানাই দিতে বলতে বানাগা কায় থাকিস। তো বোম বানাইলাম একদিন হরতাল, হরতালের আগের দিন বোম বানাইলাম, বানায় ওই ভাঙ্গা বাড়ির ছাদে বানাইলাম বোম প্রায় 25টার মতো।
কিভাবে বানালেন?
এটা 3 পদের মশলা আছে আর ওটার ভিতরে কাজ ভাঙ্গার টুকরো দিতে।
প্রিয় শ্রোতা, আরেকটি বিরতি নিচ্ছি আমরা, বিরতির ঘন্টা বেজে গেছে। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আজকে মামুন তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে লাখো মানুষের সামনে স্বীকার করছে। মামুনকে যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটি SMS পোলের আহ্বান করছি। আমরা দেখতে চাই যে মামুন যা এখানে স্বীকার করছে তা কতটুকু আপনার বিশ্বাসযোগ্যতাকে ছুটে পেরেছে। আপনি যদি মনে করেন মামুন যা বলছে এখন পর্যন্ত তা বিশ্বাস করা যায় এবং মামুনকে সামনের দিকে ক্যারি করতে দেওয়া উচিত, তার ঘটনাটি তার অপ্রিয় সত্যটি আমাদের জানা উচিত, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না সে যা বলছে সেটা বিশ্বাস করার মতো নয় তাহলে লিখবেন নো। নিয়মটি হচ্ছে প্রথমে সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ছোট্ট একটি বিরতি দিচ্ছি, ঠিক রাত 12:06 আবারও ফিরব। বিরতির পর আরো একবার স্বাগত, যাহা বলিব সত্য বলিবতে। 12:06 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও স্টেশন ABC রেডিও FM 89.2। শুনছেন আরজে কিবিয়াকে, আরজে সুমনকে এবং সাউন্ড এডিটর মঞ্জুকে। এই অনুষ্ঠানের টিম মেম্বাররা রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আজকে মামুন তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। প্রিয় শ্রোতা, তার কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে একটু আগে যে SMS পোল আমরা দিয়েছিলাম কম্পিউটারের কাছ থেকে আমরা এই মুহূর্তে জেনে নেব SMS পোলের রেজাল্ট।
Yes, 69%, no, 22%, no comments, 9%.
Computer বলছে 69% yes, এবং 22% হচ্ছে নো, আর বাকি সবই হচ্ছে নো কমেন্টস। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানটিকে সহযোগিতা করবার জন্য। আমরা সামনের দিকে যেতে চাই। হ্যাঁ মামুন, তারপর
তখন আমাদের রিঙ্কু ডাইকে আনার পরে আমরা বোম বানাই, বোমের ভিতরে কাজ ভাঙ্গা টাঙ্গা এগুলা দিয়া, মানে শুধু ধোয়া উড়বে,
ক্ষতি হবে না, শুধু ধোয়া উড়বে,
ক্ষতি হইব আপনার কাজ ভাঙ্গা যার যেখানে যা লাগবে ওখানে কাইটা দেব। তখন হরতালের আগের দিন যখন 25টা বোম বানাইলো, তখন আবার পরের দিন আবার আমার বিবেকে বার্তা আছে যে এটা তো হরতালের ভিতরে ব্যবহার হইব, হরতালের ভিতরে ব্যবহার হইলে আপনার তো ওই দেখা গেল যেটা মরবো এটা তো আমার কারণে মরলো। অনেকদিন আমি আবার বনে জায়গা খেলাবেও যাই না, ডাক খুঁজেও যাই না, আমার বাইক থেকে আবার আস্তে আস্তে আমার দাম দেয় না, ওই অগলগে ঘুরলেই বা ক্লাবে গেলেই আমার দাম দেয় না। তখন আমি বসা এলাকাতেই আর একটা বন্ধু আছে, নাম হলো মনির, ও জানি চিটাঙ্গে আপনার ব্যবসা করে। আমি দোকানে বইলে কি করি, দোকানের ক্যাশের থেকে না করে টাকা নিয়ে বাইরে আছি, যখন যা 5,000-10,000। তো আমার আব্বু আবার আমার মানে বলতে গেলে এটা লজ্জার ব্যাপার, আমার আম্মুর সাথে চিল্লাচিল্লি করে, আমার আব্বু আমার অনেক ভয় পায়, আমার আব্বু ভয় পায় দেখে আমার কি।
আপনার বাবা আপনাকে কেন ভয় পেত?
আমি উঁচু স্বরে কথা বলি, তারপরে ঘরে ভেঙে ফেলি, তারপরে এই মানুষের মারি ধর করি পার দিই, আমার আব্বু আমার খালি বলতেই কথা যে দুনিয়ার ফল দুনিয়াতেই পাই যেতি, আমার লোকে যা করলি তুই ফল ফল দুনিয়াতেই পাই। হঠাৎ করে আমি আবার টাকা নেওয়ার চিঠি আমি ফেলেছি, চিটাং যাওয়ার পরে আমরা ওই বন্ধু মনিরের কাছে যা উঠি, মনির বলছে ব্যবসা করে, কারণ এখানে আমি থাকলে কমিশনারের মামলা টামলা করে দেবো, ওনার কাজ যারা না করে ওনারা ডাইকে মেশিন দিয়ে ধরা দেয়, অস্ত্র মামলায় দিয়ে দেয়। কমিশনার একদিন আমরা ফোন করে বলে তোমার ঘরে দুইটা মেশিন রাখো, কালকে লাগতে পারে। আমি কই ঠিক আছে। পরে আমার হঠাৎ করে একজনের কথা মনে হলো, নাম হলো বটন। বটন ওর কাজ করতো, বটন আপনার অস্ত্র সহ থাকলাম। যখন গেলাম তখন দেখলাম একটা মুরব্বী মহিলা আর দুইটা মেয়ে, গুলো আমার আন্টি। আন্টি বলার পর আমি আর ই করিনি, এটা হলো আপনার চিটাং পাহাড় তুলি এলাকা ভেলোর দিঘির পর। সকালে আমি উঠে দেখি ড্রয়িং রুমে দুটো পুরুষ। আমি আর কিছু বলি নাই, আমি হোটেলের রাস্তায় বেড়ে গেছি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খায় আইসা দেখি, মানে আমি অনেক ফ্রেশ হম, গোসল টোসল করে প্যান্ট ট্যান্ট পরে বাইরাম বিচের দিকে যাম পতেঙ্গা, যাই দেখি আবার পুরুষ।
আন্টি ওখানে আপনি কেন গেলেন?
আন্টি আমার না, আন্টি হলো আমার বন্ধু মনিরের। ও বললো আমার আন্টি লাগে, খালাম্মা লাগে।
ওকে,
ও তো আমার নিচে মানে ব্যবসা করে ওর লগে রাখবো,
বুঝতে পেরেছি।
তখন আপনার আমি নাস্তা খাই, যা দেখি আবার ওই পুরুষ নেই, আবার দেখি আবার আরো দুইটো পুরুষ। তখন দুইটো পুরুষ দেখার পরে আমি কিছু জিজ্ঞেস করি না, আমি খালাম্মা উনি কে, কয়টা চিনবা না বাবা তুমি এই হেনকারি। তো ওই চিনাঙ্গা বাসা একটা বলা আমার আর কি একটু কি জানি বললো, মানে বুঝলাম আর কি আমার ঠেস মারলো। আমি গোসল করে প্যান্ট ট্যান্ট করে বাইরে গেলাম, যাওয়ার পরে পতেঙ্গা গেলাম। পতেঙ্গার থেকে ঘুরে এসে দেখি আবারও পুরুষ, হ্যাঁ আবার অন্য পুরুষ। দুপুরে ভাত খামো, দেখি অন্য পুরুষ। অন্য পুরুষ দেখার পরে আমার ভিতরে আর কি সন্দেহ। এরপরে আপনার আমার যে রুমটা দিছে ওই রুমটা আমি শুয়ে রেখেছি, এক দেড় ঘন্টা একবার শুয়েছি, আর ভিতরে উঠা দেখি আরো দুইটা মেয়ে আছে আর একটা পুরুষ। এখন পুরো ফ্ল্যাটটার ভিতরে চারটা মেয়ে একটা পুরুষ আর আমি একটা। তখন আমার ভিতরে একটা সন্দেহ যাচ্ছে। তখন আমি ওই বন্ধুরে ফোন দিই, মনিরে, আমি কই তুই, কয় আসি আয়। তো ওইখান থেকে আমি আবার বদ্দার হাট গেলাম। যাওয়ার পরে ও আমার নিয়ে পতেঙ্গাতে গেছে। আবার পতেঙ্গাতে নেওয়ার পরে ওইখানে বসে অনেকক্ষণ কথা বললাম, কয়খানে আমার তিনটা অবৈধ ফ্ল্যাট চালাই, অবৈধ ফ্ল্যাট চালাই। আমি কই কিয়ার ফ্ল্যাট, কয়টা হইল যেরকম ঢাকাতে আবাসিক হোটেলে খারাপ করা যায় এটা এখানে। আমি তো বুঝতেছি না, বোঝার ওরা বান করতেছি। আমি কোথায় আমি এইখানে আমার দিশত খেলে তুই এখানে থাকবি, তোর সমস্যা নেই, প্রশাসন প্রশাসন সব আমার আমার পরিচিত, তোর যেখানে যা লাগবো আমি দিব, তুই শুধু খালি এগুলো দেখাশোনা করবি। এটা হলো আমার বিকালে বলছে কথাটা সন্ধ্যায়। তখন আমি বাসায় আমার মিত্রে এলো জিৎ, মানে মেয়েলি ব্যাপার খারাপ ব্যবসা এগুলো আমার দেখতে পারিনি আমি আগের থেকেই। তখন আমি সন্ধ্যার পরে আটটা সাড়ে আটটার দিকে ভাত খাওয়ার পরে নয়টার দিকে বাসায় গেছি, হোটেলে ভাত খাইছি, ওইখানে আর খাই না। মানে একটা ভিতরে একটা ঘিন জন্মায় গেছে, আমার কাপড় চোপড় যা আছে এগুলো সব গুজ গাছ করছি। পরে আমার তো আজকে থাকুন কালকে চলে যাব। দেখি রাত্রে দুইটা পুরুষ আর চারটা মেয়ের ভিতরে একটা মেয়ে গেছে, গাই তিনটা মেয়ে আছে, দুইটা পুরুষ রাত্রে রইল। পরে আমি ঢাকার কথা বললাম, ব্যাগটা নিয়ে বাইরে গেলাম। বাইরে আমি ওইখানে পাহাড়তুলি থানায় গেলাম, থানায় যা পুলিশ জানাইলাম, জানানোর পরে তুমি ই দিতে হবো, শিওর দিতে হবো, যদি না হয় তুমি কিন্তু বিপদে পড়বে। তখন আমি তো শিওর, তখন পুলিশ নিয়ে যা ধরাই দিই। রাস্তার ভিতরে আবার আপনার সাংবাদিক দেখছিলাম, সাংবাদিক দেখানোর পরে ওনাদেরকে আমি সাথে নিয়েছি আসেন। তখন সাংবাদিক নেওয়া তার পুলিশ আর কি আর কি করতে পারেনি, ভেজাল করতে পারেনি। তখন ওইটারে পুলিশে ধরে ওরা সত্যি নিয়ে আসে, পুরুষ দুইটারও, মেয়ে তিনটা আর ওই মহিলার সহ। বাড়ি এলাকায় আমি জানতাম না, বাড়ি এলাকা বলছে এখানে ফ্যামিলি থাকবে, মিথ্যা বললা নেই। তা আমি ওদেরকে পুলিশে ধরছে, আমি আমার ব্যাগ নিয়ে আমি স্টানে পাহাড়তুলি স্টানের দিকে আসতেছি গাড়ির টিকিট কাটবো। এর ভিতরে আমার দুই তিনজন ধরছে, মানে খবর হয়ে গেছে যে আমি কাজটা করেছি। টানে লাগা না, পরে আমার টানা হেসরামি লাগাইছে। তখন আপনার পাবলিক আমার ওইখান থেকে সেট করে, তো আমার ওইখানে থাপ্পড়ও মারে ওই মানুষগুলা, থাপ্পড় মারাতে আমার একটা জিদ জাগে যে রাখ তোর শিক্ষা, তুই আমার মিথ্যা করে চিটাঙ্গে আনেছে, তোর শিক্ষা তোর এনে দিয়ে যাবো। তো আমি ওই দিন রাত্রে আর থাইকা যাইখানে, ওখান থেকে আবার জায়গা ওয়ারলেস আমার একটা ফুপুর বাড়ি থাইটা ওই বন্ধুরে ডাকি অলংকার, কয় না অলংকার আমি যাবো না, মানে ইস্টানের সাইডে আইতে বলছি যে আমি যত মাইরা ওরা উঠতে পারি গাড়িতে। তো ইস্টানের সাইডে আসেনি, আইসি হলো আপনার ফয়েজ লেকের সামনে। তো ফয়েজ লেকের গেটের এখানে মানুষজন লোকজন ভরা, আমার তো ধরে আলাইব মানুষের। তো ফয়েজ লেকের এখানে তো আপনার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতেছি আমি, আবার সেলুনের থেকে ওইখানে সেলুনের থেকে খুর চুরি করি, খুর চুরি করে ওই খুরটা আমি নিয়ে ফয়েজ লেকের সাইড দিয়ে ওরা হাঁটতে হাঁটতে আমি পিছনের তো খুর বাইক করে আমার মতো আবার আমি ঘাড়ে টানলাম। তো যখন এইভাবে ধরছি ধরাতেই বুঝা গেছে, বুঝা গেছে পরে ঝাটকা দিয়েছে, ঝাটকার ভিতরে ঘাড়ের থেকে প্রায় আধা অনেকগুলো আর কি পিঠ পর্যন্ত ফাইরা গেছে। এর ভিতরে ওই চিনলাম দিছে, চিনলাম যে উল্টা দৌড় দিছে, মানে আমার সামনে নাই দৌড় দিছে, তাই আমি অনেকক্ষণ দৌড়েছি, আমি আর দৌড়ে আর ধরতে পারিনি। মানে ফয়জলেকের যে রাস্তাটা এটা খুব নিরিবিলি রাস্তা, আমি অনেকক্ষণ আরে দৌড়েছি মারানের লেখা, ওই ব্লাড যে পড়তাছর পিস দেয় এটা সবাই দৌড়াইতেছে, কিন্তু আমার মতলব আর আমি ঘাড়ে টান দেব, পরে এখান থেকে আমি ঢাকা যাবো। আইসা আবার পিছনে জ্বর
অবশ্যই
জি, হালকা পাতলা যোগাযোগ রাখি, তেমন একটা রাখি। একটা বন্ধু আছে আপনার আলু বাজারের, এবছর হজ করেছে, ইসমাইলের বাড়ির নিচে আমি বসা, তার ছেলে আছে ফারুকের ছোট ভাই জুয়েল, ও আমার দেখা মানে সিগারেট খুব ই করে টানতেছে, মানে এলাকাতে নাই ভাব দেখা সিগারেট টানতেছে, তাই আমার ডাক দিছি, ডাক দেয় দুইটা তিনটা থাপ্পড় দিছি, দেওয়াতে থাপ্পড় খেয়ে খুব জিজ্জুত দেখা গেছে। যাওয়ার পর আর বড় ভাই এসে ফারুক এসে আমার এখানে আমার লগে তকযোগ করছে, মানুষজন যারা আসলে আর ঠান্ডা করে দিছে। পরের দিন আবার ওই ফারুকে আবার ওই কথাটা গবেষণা করতেছে যে মানে ভাই যে সিগারেট খাইছে এটার জন্য আমার বাপের কি, সে বলতেছে এই কথা আমি শুনছি। শোনার পর আবার ফারুকে যে আর কারখানা আছে জুতার, কারখানার থেকে যা ডাক দিই, ওইটাও আমি দেওয়ার টাইম একটা খুল একটা সেলুনের থেকে নিয়ে যাই, ডাক দিই, ডাক দেওয়ার পরে আহে বাইরে আহে না, পরে খুঁটটা আমার হাতেই আমাকে কিছে, আমি কই না তোর বুড়িটা তো অনেক বড়, তোর বুড়িটা কমাইতেছে, ওইসব কথা না আনে যা করুন, এটা রংবাজির জায়গা না, রংবাজির জায়গা না, কি এর জায়গা দেখ দেখ কই। আমি একটা পেটের ভিতরে একটা খুরদা টান দিই, টান দেওয়ার পরে আপনার ওই উপরে পেট বেরোব, পেট ধরে পরে আমি আর দাঁড়াইনি। এর ভিতরে কারখানার যে কারিগর টারিগর আসলো এরা বোধহয় একজন দেখছে, দেখে চিনলাম দিছে, তো আমার ওইটা এলাকা আমার সবাই চিনে কম বেশি, কোনো লোকজন ধরেনি, আমি হাইটেই গেছি। এর ভিতরে ঢাকা মেডিকেল লয়ে গেছে আপনার, শিলে এসে প্রায় 30-35টা শিলে এসে পেটে, পরে এটা বিচার আচার দিছে ভাইয়ের কাছে, বিচার দিছে আপনার কাছে, আর কি বিচার পায়নি আমার ব্যাপারটা। পরে এটার ব্যাপারে এলাকার লোকজন আমার বাপের একটা জরিমানা করছিল, 25,000 টাকা জরিমানা করছিল, ওইখানে আমার আব্বু 15,000 টাকা দিছে। এরপরে আস্তে আস্তে কয়েকদিন যায়, হঠাৎ করে আমি রিঙ্কু জুয়েল সিদ্দিক বাজার ছাদে ভাঙা বাড়ি, আর এর ভিতরে আমরা ওইটা একদিন গবেষণা করতেছি, কথা বলতেছি, আর ভিতরে আবার যে ক্লাবে বোম মারুম, কেলেগার ক্লাবে বোম মারুম, আমি কথা অনেক টাইম কাজ করে টাকা পয়সা দেন, তাহলে একটু দৌড়াইব, এই কথা বলছে যে দৌড়াইব, তা আমিও চিন্তা করি ঠিকই তো, এর কাজ কামে দৌড়ায় তো এরকম টাকা পয়সা দেয় না, আর যেটা দেয় তাই আমি গই, আর উল্টা দোকানটা আমি চুরি করে লেয়া ভাগি। তখন আমরা একদিন বোম বানাই, বানানোর পরে খামা খাইয়া ক্লাবে এনে আমরাই মারি, বুঝতে দিই না যে আমরা মারছি। এরপরে একজন আরেকটা পোলা আছে শিবলু, ওই আবার আহমদবার ক্লাবে যা বইলা থাকে যে বোম মারছে, তখন আহমদবার পোলা বানা হ্যাম করে খুঁজতে ক্লাবের থেকে, তখন আমরা আপনার লালবাগ যাই, লালবাগ যে ইসলামবাগ বস্তির থেকে মশলা নিই, ইসলামবাগ বস্তির থেকে মশলাই না আপনার নতুন করে বোম বানানো, যে ক্লাবের ভিতরে মারুন অনেকগুলো বোম মারুন। ও তো আমি যখন আমি যখন কাজকর্মের যখন না যাই আমি, তখন আমার আপনার অনেক বন্ধু বান্ধব আছে, ওনার যা ওনার যা লোকজন আছে তাদেরকে বলে দেয় অমুকে গেলে তমুককে এটা দিও না, মানে অস্ত্র টস্ত্র চাইলে না করে দিত, ওনার কাজে না গেলেই অস্ত্র কেউটা চাইলে না করে দিত। তখন আমরা যে বোম আনি, বোমের মশলা নিয়ে আনি,
আপনি কোথাও থেকে অস্ত্র পেতেন না, আলটিমেটলি চাইলে পেতেন না, সেখানে না করে দিয়েছে, তাই তো?
জি, মানে অস্ত্রটা যাদের থেকেই নিতাম লোক, তারপর এবার পরিচিত লোক আছে বাইরের, আবার ওনারা যাই না যাইতে যা লগে আমি নাই, অস্ত্রটা চাইলে না করে দিই, আচ্ছা দিব না আগামী সপ্তাহে আনতেন এগুলো বলতো। তখন ওনার উপায় ক্ষিপ্ত হয়ে বোম বানাইতে গেলাম, তো বোম বানায় কয়েকদিন মারছি উড়া ধুরা, মারার পরে আবার গেঞ্জাম পুলিশ টুলিশ আহে, এর ভিতরে ওই ছাদের উপরে রিঙ্কু আর জুয়েল তারা দুজন বোম বানাইতেছে, আমি ওইখানে গেছি উপরে, যাই শুধু আমি উত্তয়া দেখছি যে কয়টা বানাইছে, তিনটা বানানো দেখছি, তিনটা বোম একসাথে বাস্ট হয়েছে, যে পোলাটা জুয়েল ওই পোলাটা নিঃশ্বাসিত ফেন্সি দিন, হয়তো লড়া চালা পাও বা হাত টাত লাগছে, আমি শুধু খালি উত্তা হওয়ার সাথে সাথেই মানে বাস্টড হয়েছে, হওয়ার লগে লগে যে আমার বুক হাত বুকে অনেক অনেকগুলো আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন,
ও মাই গড, ও মাই গড। প্রিয় শ্রোতা, আমরা এই দুর্ধর্ষ ছবিটা আমরা একটু ফেসবুকে দিতে চাই, শুধুমাত্র ওনার বুকের ছবিটা। আপনি যে বোমের কথাটা বলছিলেন এটা তো আলটিমেটলি আপনাদের ভুলের কারণেই, এটা নিজেদের জিনিস নিজেদের কাছেই বাস্ট হয়, তাই তো?
জি জি।
কি হতে পারে, মানে কোন উপলব্ধি থেকে আজকে এখানে মামুন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে এসেছে। জাস্ট এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ, একজন বিপদগামী মানুষের জীবন কতটা পরিমাণ রিস্কি হতে পারে। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য, এসে দেখুন এই ছবিটা। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন, সেই পেজের লিঙ্কে যাওয়া মাত্রই আপনি ছবিটা দেখতে পাবেন এবং ওই পেজে লাইক দিলেও আপনি যাহা বলিব সত্য বলিব। এবং একই সাথে আমাদের আরও একটি রেডিও অনুষ্ঠান আছে হ্যালোইট 920, বুধবারে সেটা প্রচারিত হয়, সেই অনুষ্ঠানের মেম্বার হয়ে যেতে পারবেন। ওকে, হ্যাঁ, তারপর
তখন আমি আপনার, যখন আমি উক্ত হয়েছি তখন দেখলাম বাস্টোর শব্দটা হইল, হওয়ার পরে ঘাপ করে দেখি আমার গেঞ্জির ভিতরে আগুন। গেঞ্জির ভিতরে যখন আগুন ধরে গেছে মানে মশলাটা ছিটাটা আমার গেঞ্জিতে এসে পড়ছিল, গিপি নিয়ে একটা গেঞ্জি পরাছিলাম। গেঞ্জিটা আমি টাইনা উপর দিকে উঠেছি খোলানোর জন্য, খোলাইতে আর পারিনি, আমার গেঞ্জিটা পুরাই বুকে ঝুলে গেছে। বুকে ঝোলার পরে আপনার এই চেহারা চোহারাগুলো ঝুলে গেছিল। ওই গেঞ্জি খোলানোর পরে গেঞ্জি ঝোলা শেষ, এর ভিতরে থাকায় দেখি আমার ওই বন্ধুটা জুয়েল লড়ে চলে না, চেহারা চিনা যেতেছে না, আর আমি শুধু জ্বলতেছে, আর আমি ছাপ ধরে খালি দৌড়াইতেছি। আর রিঙ্কু যেটা ওটা আপনার চেহারা চোহরা যা আছে বুক টুক এগুলো সব দিকে আঘাত হয়েছে, ওইরা শুধু ধাপাইতেছে ধাপাইতেছে। তখন আমি মানুষজন যে চিল্লাই আর বলতেছি কেউ উপরে ওঠে না, কেউ উপরে ওঠে না। তখন আমি নিজেই ছাদের থেকে নামছি, নাই মা মানুষজন দেখেছি উপরে 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 করে আর বলতে পারি না, কেমন যেন একটা ইয়ে হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছে। আমি কান টান এগুলো যে আসলে এগুলো সব স্তব্ধ হয়ে গেছে। পরে আমার মেডিকেল নিয়ে ভর্তি করছে, তিন দিন পরে আমার জ্ঞান আসছে আপনার যে প্যাথা ঋণ না কি দেয় এগুলো দিছিল দিয়া ঘুমানাই দিছে। পরে হাসপাতাল থেকে উঠা শুনি আপনার এই ঘুমের থেকে উঠছি তিন দিন পরে, উঠা দেখি শুনি জুয়েল মারা গেছে, ওইখানেই মারা গেছে, ডেড বডি ওইখানেই গেছে। আর রিঙ্কু কোন হাসপাতাল আছে বলতে পারেন, ওরা আর কি প্রাইভেট কোনো ক্লিনিকে ভর্তি করছে। আর আমারটা তো হালকা জ্বলছে, বুকে ছিদ্র ছিদ্র হয়ে গেছিল, আমার ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে রাখছে। পরে এখান থেকে আপনার ওর ভিতরে একটা মানে এরকম হয়েছে যে আমি ভালো হয়ে যাবো, আর কোনোদিন কোনো খারাপ কাজ আছে না। তো এখান থেকে আমি আমার যখন ডেসিন করতো হাসপাতালে তখন আমি ডেসিন যে করতো তার ভাব পর্যন্ত বলতাম, এত কষ্ট এত চিৎকার পারতাম। সব আছে আমার ফ্যামিলি সবাই টাকা পয়সা খরচ করতেছে, তারপরে যে ডেসিনের যে একটা কষ্ট, এই কষ্টটার কথা থেকে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার জীবনে কারো খারাপই করুন না, কোনো খারাপ জগতে জড়ামো না, আমি ভালো হয়ে যাব, আর যতদিন বাইচে আছে আমি নামাজ পড়বো। আমি ইনশাল্লাহ হাসপাতাল থেকে বেরোছি পরে নামাজ পড়ি পাঁচক দিন, তখন থেকে আমি আর কোনো খারাপে জড়াইনি। তো হঠাৎ করে আমার বাপে আমার অসুস্থ, আমি মেডিকেল থেকে বেরোনোর পরে আমার ঢাকা মেডিকেল থেকে আমি নিজে বনসাই দিয়া ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে গেছি, ভালো লাগে না, কষ্ট চিকিৎসার পরই পরে মিরপুরে এক পার্সোনাল ক্লিনিকে রাখলো, ওইখানে ওইখানে অনেক টাকা গেছে, 1.5 লাখ টাকা। যখন সুস্থ হয়েছে এরপরে আমার ফ্যামিলি সবাই আল্লাহ আলোচনা করেন, আমার বড় ভাই আবার বিদেশ থাকে, আমার বড়টা বাইরে থাকে, বড়টা বলছে আরে বাইরে পাঠাই দিন। তা আমারও জিজ্ঞেস করছে আমি কই যাম, তখন আমি বিদেশ চলে যাই।
কোন দেশে যান?
মালয়েশিয়াতে।
মালয়েশিয়াতে, ওকে।
যে আমি আর কোনো কারো সাথে জড়ো না। আমার পাসপোর্ট যখন বানাইছি তখন আপনার ভেরিফিকেশন পুলিশ আইছিল, যে ওইটাও আপনার কমিশনার বিটু দিছিল, কমিশনার বিটু দেওয়াতে আমি আবার বাইরের বাড়ির যাই, ওনারা দিয়ে থানায় ফোন করায় আমার পাসপোর্টটারে ওকে করে। তখন বাইরে চলে যাই, বাইরে চলে যাই আপনার চাকরি করি, আমি কাজ করি ফুলের দোকানে, ফুলের দোকানে কাজ করার পর ওইখানে 13 মাস
কি কাজ করতাম?
ফুলের দোকানে আপনার ফুল বিক্রি করতাম, ফুল বিক্রি করতাম ফুল। তো ওইখানে থাকার পর
মালয়েশিয়ার জীবনটা কেমন ছিল?
মালয়েশিয়ার জীবনটা ভালো ছিল, ভালো ছিল বলতো ওইখানে আমি একটা খারাপই করছি, ওইখানে একটা খারাপই করছি, খারাপি বলতে মালয়েশিয়া কুয়ালামপুর থেকে মানে একটু শহরতে একটু দূরে গ্রাম সাইড, ওইখানে আমি এক বাঙালি নোয়াখাইলা বন্ধুর বাসা যাই। বাঙালি নোয়াখাইলা বন্ধুর বাসা যাই, ওইখানে যাওয়ার পরে ওইখানে তো মানে ড্রিঙ্কস মদ খায়, তো ওইখানে আমিও খাইছি, আমরা খাওয়াইছি। তো যেই বাসায় দিয়েছি ওই বাসার ভিতরে ওইখানে মেয়ে রাখছে, একটা মেয়ে রাখছে, ইন্ডিয়ান মেয়ে, ইন্ডিয়ান মেয়ে রাখছে। তাই আমি ওইখান তারা মেয়েটা জানি না, যখন দেখলাম একটা রুমের থেকে একটা মেয়ে বের হইলো, মেয়ের নারায়ণীর সাথে নিবন্ধামি করতেছে। তো ওইখানটা আমি আয়া পড়ছি, আয়া পড়ানোর পরে ওই মেয়েটা আমরা ফোন দিছে,
আপনার নাম্বার পেলো কিভাবে?
ওই আমার বন্ধুরা দিছে, এটা দুষ্টামি করে।
ওকে,
যে আমি কেন এখানে সময় দিলাম না বা মুখ দেখাইলাম কেন। তো এই মেয়েটা আমার ফোন দিছে, তখন আমার ভিতরে জিত, এই মেয়ে নাম্বার পেলো কই, তার এই মেয়ে আমার কেন ফোন দিল। তখন আমি আপনার আমার এই বন্ধুটার ফোন দিই, রাসেল, আমি আমার নাম্বার পাইছে কই, আমার নাম্বারে ফোন দিল, আর এইসব খারাপ টারাপ আমার ফোন দিব কে, আমার তো একটা আছে, আমি তো লুচ্ছা না তখন মতন, তখনকার তো আরে ভালোবাসে একরাম পরে আমিগুলো বলছে। পরে আমি ওরে ওর এখানে যাই, পরে নেক্সট বন্ধের দিন যাই, যাওয়ার পরে ওর উপরে আমার জিৎ, আমি যাওয়ার লোক কথাবার্তি বলি, বলার পরে কয় মেয়েটা তারা ভালোবাসে একরাম পরে আমিগুলো বলতেছে, মানে দুষ্টামি করতেছে। আমি কই মেয়েটা তো আমার ফোন দেয়নি, তোরা দেওয়া হয়েছ, এক দুই কথা টক জক। আমি একটা বোতল আসলো, বোতল দেওয়ার মাথার ভিতরে একটা বাড়ি দিই, মানে মারার নিয়ত করে একবার জমির মাইতে হল। তো বোতল দিয়ে মারার পরে ওর মাথার যা দেখলাম মানে পড়া গেল, পড়া যাওয়ানোর পরে আমি ওখানে তাই সকাল আসার পরে ও আমার বাসা চিনে না, আমার বাসাও চিনে না, আমার ঠিকানাটা আমি ওর বলিনি, কারণ নোয়াখালে তো এমনি ঢাকাতেই থাকতে এখানে যাই তো আমাদের এখানে গিরিঙ্গি করতো, গিরিঙ্গি ভাল। তখন ওরে মাথার ভিতরে বাড়ি মারি, ওইখানে ওর রক ব্লাড আমি নিজেই দেখে আয়া পড়ি। আসার পরে আপনার মালয়েশিয়ায় কয়েকদিন থাকাতে আপনার ওইখান থেকে আমি বাংলাদেশে আবার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হয়, ফোন টোন হয়, আমি নিজের থেকে ফোন দিতাম, এক এক বন্ধুর খবর নিতাম, এক এক বন্ধুর খবর নিতাম, এক এক বন্ধু এক একটা খবর করে। তো যখন বল শুনলাম যে বাংলাদেশে এই চলতেছে, এখন কি চলতেছে মানে এখন এক একজনের রাজত্ব,
মানে আপনাদের আপনাদের মহলের আর কি আলটিমেটলি, হ্যাঁ, কে কি করতেছে খবর টবর পেতে,
এই খবর টবর পাইতাম। তখন আপনার আমি বাংলাদেশে 13 মাস মালয়েশিয়াতে থাকছি, এতগুলো টাকা আমার বাপ দিয়ে পাঠাইছি।
কত টাকা খরচ করেছিল আপনার পেছনে?
প্রায় 5 লক্ষ টাকা,
প্রায় 5 লক্ষ টাকা। ওকে,
আমি আপনার 13 মাসের টাকা দিছি মাত্র 2.5 লাখ।
This track was downloaded from fusionbd.com.
2.5 লক্ষ টাকা দিছি, পরে 2.5 লক্ষ টাকার ভিতরে আমি নিজেই ওইখান থেকে আবার 1 লাখ টাকা নিয়ে নিছি। পরে আমি বাংলাদেশে আবার নিজের থেকে এসা করি,
বাংলাদেশে চলে আসলেন, এটাকে একবারে নিয়োগ করে চলে আসলেন,
একবারে নিয়োগ করে এসা করি।
কেন চলে আসলেন?
মানে আমি ওইখানে 50,000 কামাই, বাংলাদেশে আমি 1.5 লাখ কামাম।
মানে আপনার আবার সেই খারাপ কাজের চিন্তা আপনার মাথায় আসলো?
খারাপ কাজের চিন্তা না, মানে আগে যে খারাপ এটা নিজে করতাম, এটা করতে হইব না।
কেন করতে হইব না?
কেন করতে হইব না? আপনার এলাকাতে চিনে জানে,
সো আপনার নামেই পয়সাগুলো চলে আসবে, তাই তো?
আমার লগের যারা বন্ধুবান্ধব এরা এখন মনে করেন ইস্টার্নেতে টাকা পায়, মানে ওই ইস্টার্নেতে ইস্টার্নেতে টাকার ধান্দা, ইস্টার্ন পরিবহন লাইনের থেকে টাকা আসে অনেক জন, অনেক কেউ উপরের দিকে, এগুলো আমাদের মনে অনেক একজন বললো, তাই আমি আইসা বললাম। এখানে বাংলাদেশ আইসাও মনে করেন আইসা দেখি আপনার আরেক ব্যাগ করে গেছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আরেকটি বিরতি নিতে চাই, ছোট্ট একটি বিরতি, মাত্র 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, ভুল এবং অপরাধ দুটো দুই মেরুতে থাকে, একটা হচ্ছে ভুল হয়ে গেছে, ভুলটা বুঝতে পেরেছেন, আর একটা হচ্ছে অপরাধ, হচ্ছে অপরাধ ইটসেলফ একটা ভুল, এবং এই অপরাধের মধ্যে থেকে উপলব্ধি হবার পরে বারবার অপরাধে জড়িয়ে যাওয়া, এটা হচ্ছে মারাত্মক রকমের ভুল। আর সেই অপরাধের যে রকম সকম আমরা দেখতে পাচ্ছি মামুনের জীবনে, বিশেষ করে মালয়েশিয়াতে চলে যাওয়া, সেখানে একটা সেটল লাইফ, সেখানে ছোটখাটো ভুল, এবং তারপরে বাংলাদেশে ফিরে আসা যে কত বড় ভুল, সেই ভুলের মাশুল শেষ পর্যন্ত কি হয়েছে এবং ভুলটা কত বড় ছিল। মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। দুর্ধর্ষ একটি ছবি দেওয়া হয়েছে ফেসবুকে, আপনি যদি দেখতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে একটি পেজের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গিয়ে আপনি পেজটিতে লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারেন এবং ছবিটি আপনি দেখতে পারেন। আমরা ফিরে আসছি মাত্র চার মিনিট পর। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি সঙ্গে আছেন এবিসি রেডিও, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এবং আপনার সঙ্গে আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে স্বীকার করছে মামুন, এই অর্থে যে তার মতো ভুল এবং অপরাধী যেন সমাজে আর একটি জন্ম না হয়। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মামুনের কাছে।
পরে মালয়েশিয়ার থেকে আমি যখন ফিরে আসি, তখন ফিরে আসা কয়েকদিন এলাকাতে ঘুরলাম, ইস্টানে গেলাম, দুইটা হোটেলেও গেলাম, আবাসিক হোটেলে, যা দেখলাম জিরো। এখন আমি আইসা আরো পস্তাইতেছি যে কি করলাম। এখন আমি তো বাড়িতে তো আইসা বসি মিথ্যা কথা বললাম, রাত্রে ঘুমায় আর শান্তি পাই না যে কি করলাম। ওইখানে তো ভালো ছিলাম, যেতগুলো টাকা দিয়ে আমার বিদেশ পাঠাইলো। খারাপ লাগে। পরে কয়েকদিন দোকানে গেলাম, যে দোকানে বসি, যে বিদেশ তো আসার পর থেকে বিগত এতদিন দোকানেই আমি, এখন আব্বুর দোকানে আবার নতুন করে আমি বসি। দোকানে বসা ভালো আছি, খুব ভালো আছি। তো ভালো থাকলেও মানে যে ঢাকা শহরের যে ফ্রেন্ড সার্কেল আছে কিছু, এদের সাথে রিলেশন আছে, এদের এখানে যাতায়াত করতাম বন্ধের দিনে। আমাদের দোকান তো পাইকারি দোকান। তো হঠাৎ করে আমি ব্যাংকে যাই, ছিল গত ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখে, চেক ভাঙাইতে যাই, একটা মেয়ের সাথে পরিচয়। মেয়েটা গেছে ব্যাংকে অ্যাকাউন্ট করতে আর আমি ওখানে চেক ভাঙাইতে গেছি, সিরিয়ালে দাঁড়াইছি। তো মেয়েটা এমন ভাব করতেছে, মানে খুব স্টাইল, খুব অহংকারী মুড মাড দেখাইতেছে। আমি তার প্রতি আর কি ওরকম না একবারই তাকাইছি। তো ওই মেয়েটা দেখলাম আমার দিকে বারবার ফ্লো করছে, দুইবার তিনবার। তখন আমি ওই নাম্বারটা যে বলতেছে, নাম্বারটা আবার আমি মুখস্থ করছি।
কিসের নাম্বার?
মোবাইল নাম্বারটা।
কাকে বলতেছিল?
ওটা ব্যাংক এক অফিসারে।
ওকে,
মুখস্থ করার পরে আমি ফোন দিছি ওই নাম্বারে বিকালে। এখান থেকে এমনি এমনি খাবারটি হইতে হইতে পর্যায়ে রাত্রে আবার ফোন দিছি সন্ধ্যার পরে। তো মেয়েটার নাম হলো জোহরা। আমি ফোন দিছি, আমরা বলে নূপুর। তো যে সাইনটা করছে এটাও আমি খেয়াল করছি, জোহরা। আমরা কয় ওর প্রসঙ্গে কথা বলতেছি, খুব ভালো। আমার মানে কোনো বিশেষ করে আমার লুচ্চামি স্বভাব এটা আমার না পছন্দ। তো কথা বলছি, বলতে বলতে এক পর্যায়ে সে আমার বলতেছে, আমি জিজ্ঞেস করলাম তার ফ্যামিলির কথা, ফ্যামিলির সবার কথা বললো। তার একটা মেয়ে আছে, যা বলছে ও সত্য কথা বলছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার স্বামী কি করে। তখন ও আমার বললো যে আমার স্বামী প্রসঙ্গে বাদ দেন। তখন আমি বললাম কেন, স্বামী প্রসঙ্গে? স্বামী নাই, কাছে থাকতেও নেই। তো এই এক দুই কথা জানতে 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 পারলাম আমার স্বামী নাকি নেশা করে, রেগুলার রাত্রে 3-4টা ঘরে আসে, আর অন্য মেয়ের প্রতি পরকিয়া, আর এই আপন শালীর সাথে সম্পর্ক। এই জোহরারে বলে তার স্বামী বলছে যে তুই পারস ইচ্ছা করলে তোর বইনটাকে আমার কাছে দিয়ে দিতে। সে তার আর কি একদিন দুঃখ প্রকাশ করলো আমার কাছে। তখন আমি জিজ্ঞেস করলাম ব্যাংকে কি তোমার? ব্যাংকে একটা লোন নিব, লোন নিব। আমি লোন দেখি করলো, আমি ঋণ আছি। তো ঋণ আছে, ঋণটা জানতে পারলাম আপনার, বললো ওদের বাড়িতে একটা জুতার ফ্যাক্টরি দিছিল একটা মহিলা। জুতার ফ্যাক্টরিটা দিছিল ওই মহিলা নাকি টিভিতে অ্যাড দিব, ওর জন্য টিভির চ্যানেল চ্যানেল লাইন না, ভিডিও ভিডিও কইরা ওর একটা লোভ দেখাইছে। লোভ দেখা ওর ব্যাংকে টাকা আসলো 3 লাখ। এই 3 লাখ টাকা দিছে ব্যবসা সফল করা, ওর খরচ চালাইব, আর ওই এই লাভের খরচটা দিয়ে ওর মায়েরে চালাইব। তখন ওই টাকাটা মহিলা আর এক দুইজনের থেকে 3 লাখ টাকা এনে দেয়, মোট 6 লক্ষ টাকা দেয়। রাত্রে দিছে, সকালে মহিলা ভাগছে, বাড়ি ঘরের যা আছে এগুলো ছিঁড়ে ভাগছে, হালকা পাতলা মালামাল। কিন্তু মহিলাটা হলো আপনার ওদের এলাকার স্থানীয় ছেলের বউ, স্বামীরা ফালাই ছিঁড়ে ভাগছে। তো 6 লক্ষ টাকার ঋণগ্রস্ত এখন এই জোহরা। তখন আমার কাছে সে এই দুঃখ প্রকাশ করলো।
মানে আলটিমেটলি টাকাটা কি দিয়েছিল সে অভিনয় করার জন্য?
না, তাহলে তো ফ্যাক্টরি।
ওকে,
6 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে এখন তার স্বামী। এটা হয়েছে আসলে 3-4 বছর আগে। এই ঋণটা তার স্বামী গ্রহণ করেন, স্বামী দেয় না। তো ওই টাকার জন্য অনেক চাপ সৃষ্টি আসে তার উপরে। তো ওইখানে টাকাটার জন্য কমিশনার বন জামাই লাগে, আমি জানি, জিজ্ঞেস করলাম, বললে আমার বন জামাই দুলাভাই। এই টাকার ব্যাপারে যারা যাইতো তাদেরকে হুমকি টুমকি দিয়ে ঠান্ডা করে দিত। তখন আমার আর যদি বাড়ির আত্মীয় স্বজন এদের যাদের থেকে 20,000-30,000 নিচে এটি তো আত্মীয় স্বজন এটি শুনে না, বাইরের মানুষ না মনলেই দরের টাকা চেয়ে তাহলে তখন আমার লোকের দুঃখ প্রকাশে আমার লোক এক পর্যায়ের সম্পর্ক যাতায়াত করে টাকা আসে, আমি ফোন দিলে আসে আমার তো মাঝে মাঝে টাকা পয়সা নেয় 2,000-5,000, আমি টাকাটা দোকান থেকে নিয়ে দিই, টাকাটা নিলে তার ঋণ গুলাকে এক পর্যায়ে টাকা ঋণ দেওয়ার পরে আপনার সে বলে আমি যদি 5,00,000 টাকা কেউ দিত আমারে আমি ওর কাছে বিয়ে পেয়ে যেতাম, আমাকে বিয়ে বা দরকার কি, তুমি যদি আমার বন্ধুত্ব মতন সম্পর্ক এই পর্যন্ত দিয়ে 12,00,000 নিলে যাক তোমার মেয়েটা তুমি মানুষ করো, স্বামীর আসাজন করো না, আর টিউশনি যত বাসায় বাচ্চা পড়াও তাহলে এটা পড়াও, আর তোমার স্বামী তো আর হইতে পারুম না, বন্ধু হিসাবে যতটুকু তোমার যখন যা পারি যদি আমার সামর্থ্য থাকে তা আমি হেল্প করুন তোমার। তখন সে একদিন 30,000 টাকা চাইল আমার কাছে, আমি 30,000 টাকা দিতে পারিনি, 15,000 টাকা দিছি, এরপরে তো 2,000-3,000 নিত। ছিল গত ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির 26 তারিখে ফোনে কথা হয় আমার লোকে, আমি বললাম ঠিক আছে শনি আখড়াতে আইসো, যাত্রাবাড়ি শনি আখড়া, ফেব্রুয়ারির 27 তারিখ সকালে আসে, এখানে আসার পরে এক বন্ধুর বাসা যে আমরা বসি ওইখানে থেকে, হ্যাঁ ওইখান থেকে বসার পরে এখানে আবার আমার একটা রুম নিছিলাম আমি, ওইখানে একটা রুম নিছিলাম আপনার, গত কিছুদিন আগে আপনার হরতাল অবরোধ গেল না আড়াই মাস, তখন আমি এলাকাতে থাকতাম না কারণ অবরোধ হরতালের টাইম আপনার শুধু শুধু মামলা টামলা খাইতে হয়, কারণে শনি একটা একটা অজান্তে একটা মানুষের অজান্তে একটা রুম নিছিলাম।
ওকে,
ওইখানে রাত্রে থাকতাম আমি, যেহেতু পুলিশের যা ঝামেলা এখানে হইতেছে, অনেক লোকের বন্ধুবান্ধব যারা বিক্রি করছে তাদেরকে অ্যারেস্ট করাইছে ধরাইছে ভাঙচুর মামলা দিছে, তো ওই রুমটায় গেছে আমার সাথে 2-3 দিন গেছে, তার 27 তারিখ দিন সকালে হঠাৎ করে আর মেয়েটা বাচ্চাটারে ফোন দিল, ফোন দিয়া বললো জোহরা ফোন দিয়া বলতেছে তুমি শনি একটাতে আসো একটা গাড়ি তুইঠা নিয়ে একটা সিএনজি নিয়ে একটা এই বাসার থেকে শুধু এই ওইখানে টাকা আছে 20,000 আলমারি তো ওইখানে রাইখাইছো আর এই চেক বইটা নিয়ে আসো, বা চেক বইটা নিয়ে আস মেয়া রাইতে করলো। আর পরে আমার এক বন্ধু আছে শনি একটাতে, ওর বাপে অফিসার, ওই এলাকার ব্যবসায়ী মাদক ব্যবসায়ী, তো ওই বন্ধুটার আমি বাচ্চাটা রিসিভ করলাম, তো বাচ্চাটা আসার পরে এমন একটা সিন ক্রিয়েট করলো ওই বাসাটা, আমি যে বাসাটা রুম নিছি এটা হলো আপনার শেখদি আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুলের হেডমাস্টারের বাড়ি, এই বাসার রুমটা নিস্তাল্লার ফ্ল্যাটে নিছি, এমন সিন করলো তার মেয়ে আইসা মানে এখানে আমার পুরো এলাকা ব্যক্তি মানিজ্য শেষ।
কি সিন করলো?
শিক্ষার পাক্ষার তুমি মা এখানে কি করো চলো, মানে এটা কি অভিনয় নাকি এটা আগের থেকে শিখানো এটা আমি বুঝতে পারিনি, মানে ওই দিন আমার বাধ্য হয়ে তার বিয়ে করতে হলো।
আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আপনি সিচুয়েশনটা ভালো করে ব্যাখ্যা করবেন, মানে বাধ্য হয়ে কেন আপনাকে বিয়ে করতে হচ্ছে?
বাধ্য হয়ে বলতে মানে তার মেয়েটার সে আসতে বললো চেক বই নিয়ে, কেন চেক বই নিয়ে আসতে বললো, কোনো কাপড়ও যদি আমার এখানে আসার ইচ্ছা থাকে তো কাপড় নিয়ে আসবো বা বলবো আমার কাপড়ের গাঠি নিয়ে বা ঘরের টাকা আছে 2,00,000 এটা নিয়ে, এটা তোর বলেনি, বলছে শুধু চেক বইটা নিয়ে আসো। তো মেয়েটা আসার পরে খুব ও মেয়েটা যখন বলছে যে মা তুমি চলে যাও আমি আইতেছি, তুমি যাও আমি আসতেছি, তখনই কথা বলতে মেয়েটা মানে চিৎকার পাকড়া করে পুরো লোকজন জানায়নি
কি চিৎকার করে কি বলেছে মেয়েটা,
বলছে তুমি চলো তুমি যাইবা নাকি, মানে ধমকায় টমকায় কথা বলছে।
কাকে বলেছে?
এটা ওর মার সাথে।
ওকে,
তখন আমি করলাম
আর আপনি মাকে কেন আপনার বাড়িতে আপনার এলাকায় নিয়ে আসছিলেন?
ও আমার এখানে আপনার আমার ওই যেদিন আমার বিয়েটা যেদিন এই ঘটনাটা এর আগে আমার সাথে এসার সময় টমাই দিত,
মানে আলটিমেটলি ওনার সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক ছিল।
জি,
শারীরিক অবৈধ সম্পর্ক যেটা বলে। ওকে, তারপর
এই এই কারণে
যেটা ওই মেয়েটা কোনো না কোনো ভাবে জেনেছে?
জি, ও না মেয়েটারে জানছে, মেয়েটারে আগের দিন বলে বলছে আমি মা তুমি থাকতে পারবা নাকা আমি বিয়ে বসে যাবো আমি তোমার ঘরে ছাইরা চলে যাবো,
মেয়ে কি ধরনের কথা বলেছে?
বলছে
ওকে,
তখন ওই মেয়েটা ওইখানে আমার ওই রুমটা তাইসা বলতেছে তুমি কি কালকা যেটা কইছে এইটাই করবা, তুমি কি ইয়ার কাছে বিয়া বইবা, তখন আমি তব্দ হয়ে গেছি, তার মানে আমি তো বিয়ের কথা কখনো কোনোদিন বলিনি, তাহলে কথাটা এখানে অবশ্যই মেয়ে মায়ের জিয়ের ভিতরে হয়েছে। তখন মেয়েটা মানে খুব এক পর্যায়ে ওই বাড়িটারে উঠে এলেছে মানুষজন জানা জানি মতন, তখন আমি আপনার মেয়েটারে আমি কিছু চুপ করা, তখন মেয়েটা আমারও খুব ধমকায় টমকায় এলেছে, যখন মানিজ্য শেষ পর্যায়ে তখন আমি ওই জোহরার দিকে তাকাইলাম, তাকানোর পরে মেয়েটা কয় চামগা তোর মতন মা লাগবো না, মানে মাইয়া মায়ের যা তা কইল, তখন আমি আমার ওই বন্ধু ডাবলুর আমি টাকা দিলাম 200 বের করে দিয়ে আমি করে দিয়ে তখন আমি আবার আমার যে ওয়াইফ জোহরা তার আমি বললাম কি বুঝলাম না তুমি তুমি আইলে আমার লোকের দেখা করতে আর বললো আগে আমি কালকে কিস্তি আছে একটা 3,000 টাকার ওইটা দিতেই হোক তা আসলে কাহিনীটা কি কাহিনী কিচ্ছু না আমার ইজ্জত আমার মান ইজ্জত তো শেষ আমার বিয়ে করবা না করবা না এখন আমি একটা এমন একটা টেনশন ওখানে করলাম যে কি ঘটনা হয়ে গেল তখন আপনার আমি কোর্টে নিয়ে গেলাম কোর্টে নেওয়ার পরে জহুরারে কোর্টে নিয়ে যাওয়ার পরে ডিভোর্স করে তার স্বামীর
ওকে
স্বামীরে ডিভোর্স করে আপনার ব্যাক ডেটে ডিভোর্স করে
কোর্ট থেকে
জি ডিভোর্স করানোর পরে আমার সাথে এসে পরে আসানোর পরে আপনার ওই কাউন্সিলার কাউন্সিলারের নামে এই ডিভোর্স লেটারটা পাঠানো হয় তখন ওই ওইখান থেকে কোর্টের থেকে আনার পরে আমার এক ফুপুর বাড়িতে নিয়ে যাই আমার বাড়িতে জানতে পারে আমার বাড়ির থেকে আমার কেউ যোগাযোগ করে না আমার লগে আর সবার কাছে বলছে যে এই ধরনের ছেলের দরকার নেই যে একটা মানে খারাপভাবেই বলছে যে হাঙ্গাল নিয়ে বিয়ে করবো আর আমরা যে এতবার বুঝেছি বউ দেখেছি আর আসলে আমার বিয়ের কোনো আমার ভিতরে একটা ডর ভয় ছিল যে আমি বিয়ে করুন মেয়েটার জীবনটা নষ্ট হইব আমি নিজে কোন দিন কোন জায়গায় পড়ে থাকি এইসব করে আমি বিয়ে সাজি চিন্তা ভাবনা করতাম না তখন আমার এই ফ্যামিলি অনেক বিয়ের জন্য আমার অনেক বুঝাইছে বা দেখাইছে ছবি টবি করি আর আমি এমন এইভাবে এমন জায়গায় বিয়ে করলাম মানে নিজের অস্তিত্ব জায়গা খারাপ নষ্ট হয়ে গেছে তখন আমি 27 তারিখে ওই কোর্টের থেকে আমার এক ফুর বাড়িতে নিয়ে যাই মাতুয়াই ফুর বাড়িতে থাকা 28 তারিখে আমি বিয়ে করি বিয়ে করে আপনার শনি একটাতে আমার তো যে টাকা ছিল আমি ওর দোকান থেকে এসে টাকা নিয়ে যাই 20,000 এক পার্টির কথা বললে 20,000 টাকা নিয়ে বাইরে আসি এটা 28 তারিখে ফেব্রুয়ারি ওই বিয়ে করে এখানে আপনার একটা রুম নেই শনি একটাতে আবার ওই বাসাটা ছেড়ে দিতেছে এলাকার মানুষজন ওই বাড়িতে আবার পুলিশ দিয়ে গেছে ওই বাচ্চাটা ওই মেয়েটা পুলিশ নিয়ে গেছে তার বাবারে নিয়ে যাত্রা বাড়ি থেকে পুলিশ নিয়ে ওই বাড়িতে গেছে আমার মেয়ের আমার মায়ের এই বাড়িতে আটকে রাখছে এখানে মারধর করছে এগুলো বলে পুলিশ নিয়েছে তখন পুলিশের সাথে বলে আমার পরিবার কথা বলছে পরে পুলিশ আর আসেনি তো ওইখানে রুম নিছি একটা চারতলার উপরে তো ওইখানে আমার পরিবার আমার ফোন দুইটা মোবাইল তার ভিতরে একটা স্যামসং গ্যালাক্সি একটা মোবাইল এই দেশে আমাদের এলাকাতেই থাকে আপনার বঙ্গবাজারের পাশে একটা অ্যাপার্টমেন্ট হয়েছে রোজ বেদিন বিলা 16 তলার উপরে একটা টেলিভিশনের ব্রেসলেট জুতার নাম ওই লোকে একটা মেয়ের সাথে সম্পর্ক মানে এরকম একটা বিবাহিতা মেয়ের ওই ওই মানে নামটা আমার ভাঙা বলতে হয় বলতে চাইনি এখন না বললে এত সবজন বলছে তো এটাও বাদ থাকবো কেন টিভিতে ড্রেস দেয় তার মালিকের নাম হলো কালাম সাদ একটা মহিলার সাথে সম্পর্ক বিবাহিতা তার বাচ্চা আছে দুইটা মেয়ে আছে দুটা মেয়ে বিয়ের লাইক উপস্থিত একদিন রোজ বিয়ে দিনের গেটের দাঁড়ায় রেছি ফায়ার সার্ভিসের কোনায় তো ওনার বউ আমার কয় ভাই এই ঘটনা মানে সংসার নষ্ট হয়ে গেছে পয়সা মারধর করে অনেক টাকা পয়সা নষ্ট করতেছে তখন আমি ওই কালাম সাহেবের যে ওয়াইফ যে বিচারটা দিল তখন ওই কালাম সাহেবের ওয়াইফে আমার বাসা চিনা দিল বনগ্রামে ওই মহিলাটার বাসা মহিলার পিছনে অনেক টাকা পয়সা নষ্ট করতেছে এক হিসাবে মহিলাটারে মানে ওই এলাকাতে তাড়াই দিলাম
কি করলেন আপনি
ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে ওদেরকে নিয়ে ওই বাড়িতে গেলাম
ওকে
যাওয়ার পরে ওই মহিলারে ডাকাইলাম ওই মহিলা একজন স্বামী আছে ওই মহিলার স্বামী থাকে বিদেশ আমি ভাঙা দিলাম কি ওই এলাকার থেকে খেদাই দিলাম এখান থেকে বলছে দেশে চলে যাবো দেশের বাড়ি হলো গোপালগঞ্জ তো বলছে যে এটা ওইটাই কই গেছে বলতে পারি না কালাম সাহেব তার বাসাই না আমি চোর মারছি দুটা সামনে চোর মারার পরে আমার এক বন্ধু আছে জনি নাম, জনিরে ফোন করে আনাইছি, আনানোর পরে মেশিন মেশিন ঠেকাইছি। তারপরে যেটা আপনার গত ফেব্রুয়ারিতে যে ছয় মাস পাঁচ মাস আগের কথা, তখন কালাম সাহেবের ওয়াইফ কালাম সাহেব একটা ইসলামের লিখিত দিল যে আর কোনোদিন এ ধরনের কার্যকলাপে জড়াইব না। আর কালাম সাহেবের বোর্ড লগে মিলাই দিলাম, অনেকদিন যাবৎ মিল নেই। তো কালাম সাহেব ভালো হয়ে গেছে। তো কালাম সাহেব আমার আপনার কালাম সাহেবের ওয়াইফ আমার একটা মোবাইল গিফট করছে, স্যামসং গ্যালাক্সি, দাম মার্কেটে 45,000 টাকা। তাই মোবাইলটা এখান থেকে আর কি কথা লাগে বের বের হয়েছে। তাই মোবাইলটা আমার কাছে, তো দুইটা মোবাইল চালিয়ে তো নতুন বাসা নিলাম শনি একটাতে চারতলায়। তো বাসা নেওয়ার পরে আমার বিয়ের মাত্র 3 দিন, তো আমার অনেক ফোন টোন আসে দেখা আর পরিবার ব্যান ব্যান আমার লোক। তখন আপনার ওই বাসার সামনে বিয়ের 6 দিনের দিন আমার পরিবারের বলে চটপটি খাইব, চটপটি খাওয়াইতে নিতে বাইরে আমি যে শনি একটা আবিদিন ভবন বা এই সমসড়ক মার্কেট এখানে চটপটি খাওয়া নিয়েছি। এর ভিতরে ওইখানে শনি একলাতে আমার এক বন্ধু আছে, এবার মেম্বার করছিল, নাম হলো বিলাই বাবু।
ওকে,
এবার কি ওই ওই সাইডে একটু সন্ত্রাস টাইপের মামলা আছে অনেকগুলো। তো ওই বিলাই বাবুর লগে আমার লগে ওই শনি একটাতে সঙ্গ। তো বিলাই বাবু মোটামুটি ওইখানে অনেকে ডরায় ওরে, তো ওরা আবার একটা সিন্ডিকেট আছে যে যে তার ছেলে ডাবলু, তাদের এখানে 3-4টা বাড়ি আছে এখন, ডাবলু গিয়ে আবার ব্যবসা করে। এর ভিতরে আপনার আমার ওই বন্ধুদের সাথে যাতায়াত বা ওইখানে 2.5 মাস থাকতেছি আমি যে হরতালের ব্যাপারে, ওইখানে ফর্মা যারা সোর্স যারা পুলিশের তারা দেখছে, দেখার পর আমার পরিবার নিয়ে যাইতেছি আমার যাত্রাবাড়ি থানার এক দারোগা, দারোগা আমার সিং থামাইছে, আপনার নাম? তো বললাম আমার নাম, আপনি তো মাদক ব্যবসা করেন। আমি কিন না কে কয় এখানে আপনি মাদক ব্যবসা করলে সারাদিন পড়ে থাকেন? তখন আমি বললাম দেখেন এখানে উল্টা পাল্টা কথা বলেন না, আমার আমার পরিবার, আমি নতুন বিয়ে করছি, আমার ইজ্জত মাইরেন না। ঠিক কথা বলতে বলতে এক পর্যায়ে আমার পরিবারে জিজ্ঞেস করলো আপনার কি হয়, আমি তখন আমার পরিবার চুপ করে রয়েছে। তখন আমার জিজ্ঞেস করছে আবার আপনি অমুকের লগে চলেন, অমুকের লগে থাকেন, বিলাই বাবু ডাবলু, আমরা চললে কি আমি ব্যবসা হয়ে গেছি নাকি? আমি তার এক এলাকায় থাকি, এখানে আমি নতুন ঘর নিছি। কয় না আপনি ওগো লগে ব্যবসা। কথা বলার পরে আমার পরিবার আবার জিজ্ঞেস করছে আমার জিজ্ঞেস দ্বারকে কত দিন ইসে বিয়ে করছেন? আমি আজকে 6 দিন। আমার পরিবারের জিজ্ঞেস করছে, আমার পরিবার হেট করে আমার সামনে বলে আমার হাজবেন্ড আছে। তখন আমার পরিবার জিজ্ঞেস করছে আপনি আপনি কই থাকেন? চিটাং রোড। আপনার কি হয়? আমার হাজবেন্ড আছে চিটাং রোড। তখন আমি তব্ধ হয়ে গেছি, আর আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। তখন কথা বের হয়নি পরে
what a slap, what a slap.
আমার আমার গাড়িতে উঠাইলো খুব শুনি একটা একটা গ্রুপ ওষি গার্মেন্টস এর সামনে গাড়িতে এমনি তো উঠানো।
ওয়াইফ কি করলো?
আমার ওয়াইফ রেজাইতে বলতেছে গা তা জান আপনি চলে যান। তখন আমি জানি এখানে ওই চিনে না, কোনো রাস্তাঘাট চিনে না। আর যখন ও নাকি বললো যে আমার স্বামী আছে চিটাং রোড, তখন আমি বউ হয়ে গেছি, আমার আর কোনো মুগ্ধ কোনো কথা নেই। তখন আমার দারোগা কইতাছে কই তখন আপনার কে তুই আয়া পড়ছি? দারোগা আমার কই তুই না কই লক্ষণে তোর বউ ই তোর বউ আর তোর জামাই আছে, আরেকবার বলে তুমি ই করো রং তামাশা। তখন আমি মানি ব্যাগের ভিতরে আমার কাবিনের রিসিপ্টটা বের করছি, সে কয় রিসিপ্ট ফালা। একদিন কথা বলতে বলতে আপনার অনেক খুব হুড়াহুড়ি হাতাহাতি, আমার তো এমনিতে একটু সাহস বেশি, দুই কনস্টেবলের লোক আমার খুব ধাক্কা ধাক্কি হইল, ওরা আমার 3-4 জন মিলা হ্যান্ডকাপ লাগাইল।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। যে গল্প আজকে এখানে উঠে আসছে জীবনের অপ্রিয় সত্যে তা একেবারে দুর্ধর্ষ এবং
শেষ পরিণতি দেখার জন্য সময় মাত্র কিছুক্ষণের, ঠিক রাত একটায় আমরা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আজকের এই মামুনকে যদি আপনি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আর মামুনের জীবনের অপ্রিয় সত্য শুরু থেকেই শুনছেন এক্সপার্ট প্যানেলের একজন নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছে আমি ফোনে একেবারে শেষে যাব। এবং প্রিয় শ্রোতা আমরা ফিরে আসি একটু পরে। আর আপনি যদি আপনার এই প্রিয় অনুষ্ঠানে এসে জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো অপরাধ আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ফিরে আসছি ঠিক রাত একটায়।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
রাত একটা হচ্ছে সময়, আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 90.2 এ। আজ কেভিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন এবং মঞ্জুকে নিয়েই চলছে আমাদের যাহা বলিব সত্য বলিব। আর আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিঃসঙ্গ চিত্তে স্বীকার করছে মামুন। মামুনের কাছে আমরা যেতে চাই, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এসে আপনি এখানে স্বীকার করবেন লাখো মানুষের কাছে, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে মামুন, যেখানটাতে আপনি ছিলেন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে চলে এসেছি, তারপর
তখন পুলিশে আমার জোর জবরদস্তি উঠাইলো। পরে আমার ওই এলাকার মেম্বার, মেম্বারের নাম কওয়াতে আমাদের তারক আরো বেশি রকম চরমাইয়া বলে একটা আমার তখন মেম্বারের ছোট ভাই মিলন ভাই, উনি ওনারা ফোন করাতে উনি আইছে তার গাড়ির সামনে। আসার পরে ওনার সামনে আমার নিয়ে আয়া পড়লো আপনি শুনি একটা মেন রোডে পাম্পের কোনা। তখন দারোগা আমার পরিচিত বেরোলো, পরে আমার নানিদের গ্রাম আর ওনাদের গ্রাম এক পাশে। যখন আমার নানার নাম জিজ্ঞেস করলো আপনার নানার নাম কি, তখন আমি বললাম আমার নানার নাম জয়নাল মাস্টার চেয়ারম্যান। তখন দারোগাকে একটু সম্মান দেওয়া স্টার্ট করলো। পরে আমি বললাম দেখেন আমার নতুন পরিবার, ওর সামনে আমার ছোট করে আপনারা নিয়ে এলেন। তখন আমার ওইখান থেকে ছেড়ে দিল। ছাড়ার পরে আমি ফোন দিলাম আমার ওয়াইফের কাছে, আমি ফোন দিলাম আমার ওয়াইফের মোবাইল বন্ধ, মেন রোডের থেকে ফোন দিলাম বন্ধ বন্ধ।
আপনার ওয়াইফ কি বিয়ের আগে আপনার কাজকর্ম সম্পর্কে জানতো, আপনি যে ধরনের কাজ করেন, আপনি যে ধরনের অপরাধগুলো করেন, এগুলো সম্পর্কে জানতো?
হ্যাঁ জানতো। আপনার ও যখন সম্পর্ক কথা বললো তখন তো আমি জানি আমি ব্যবসা করি
না, কিন্তু আপনার খারাপ দিকগুলো কি সে জানতো, অপরাধগুলো কি সে জানতো?
খারাপ দিকগুলো জানতো, হালকা জানতো।
আপনার বুকের যে অবস্থা এটাতে সে প্রথম কবে দেখে?
এটা প্রথম সম্পর্ক,
শারীরিক সম্পর্ক তো আপনার বিয়ের আগেই গেছে, তখনই দেখেছে। তখন দেখে সে, তখন আপনি তাকে কি বলেছিলেন? আপনি কি বলেছিলেন যে বোমা এটা নিজে বানাতে গিয়ে বা নিজেই ছিলেন? সবকিছু সে জানতো, তার মানে সেদিন যে আচরণটা সে করেছে এত কিছু জানার পরেও সেই ধরনের আচরণটা করেছে। ওকে, ফোন বন্ধ পেলাম, তারপর?
হ্যাঁ, মোবাইল বন্ধ পেলাম। বন্ধ পাওয়ার পরে সে তার বন্ধ বন্ধ, আমি ফোন দিলাম কাউন্সিলরের নাম্বার, তার বোনের নাম্বারে ফোন দেওয়াতে আপা আমারে বলতেছে মামুন ভাই আপনি কোথায়, কই আপনি? আমি কই আমি, মানে এই হঠাৎ এই কথা ভালো না জিজ্ঞাসা বললেন কোথায়, তার মানে আপনার কাছে খবর গেছে। কই না কি আপনার? আমি কই না যে তো জিজ্ঞেসেন কোথায়। ওরা আমি কই আপনার বইনে তো আমার মোবাইল বন্ধ পাইতেছি, তো তো আমার ভুল বুঝা পুলিশের ব্যাপারে ভুল বুঝা তো চলে গেছে। কয় হ্যাঁ শুনছি। তখন আমার শ্বশুরবাড়ি এখানে আমি কোনো টাইমে যাইনি, যাইনি ছয় দিনে কোনো দিন। তখন ক্ষমতায় নারায়ণগঞ্জের ভাগ, তো আমরা বলছি তার স্বামী কাউন্সিলরও বলছে এবং আমার ওয়াইফও বলছে, এখন জানতে পারি তার ফ্রেন্ড বন্ধু। তখন আমার পরিবার যে কাউন্সিলর বাসায় উঠে, কাউন্সিলর আর আমার পরিবার তখন জানছি আমি আপন বোন। পরে যে আপনি জানতে পারি তার আপন বোন না, কাউন্সিলরের মা হইলো তার আপন ফুবু। সে জানতে পারলাম কাউন্সিলর তার বোন, যখন শুনলাম যে ভাইঙ্গা বলল যে তার ফুপাতো বোন আর মামাতো বোন, আমার শ্বশুর মারা যায় বলতে ছোট থেকে আমার পরিবার এবং আমার শালিটা এরা মানুষ হয়েছে কাউন্সিলরের মার কাছে। আমার একদিন আগের স্বামী, আমি তো জানতে পারছি যে চেয়ারম্যান তার স্বামী, আমি যখন বিয়ে করি তখন আমার ফোন দিছিল তার স্বামী সায়েম, তার একটা বাচ্চা আছে সায়েম, ফোন দিছিল এই ব্যাপারে। তখন সায়েমের কাছে আমি বললাম ফোন করে যে এই ঘটনা ভাই সে তো পুলিশে ধরছে, পরে চলে গেছে, কয় বাড়ির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তখন আমি আবার নিজে গেলাম, যাওয়ার পরে বাসা তো আমি বিয়ে করছি ঠিকই, আমি তো বাসা চিনি না, কাউন্সিলরের বাসা জানি এটা। তখন আমার বিয়ের আমার এখান থেকে গেল 6 তারিখে, পুলিশের দশে 6 তারিখে, 6 তারিখে গেছে, 10 তারিখে আমার ওয়াইফ আমরা ফোন দিছে হঠাৎ।
এর মাঝখানে কোনো যোগাযোগ হয়নি?
এর ভিতরে কোনো যোগাযোগ হয়নি, রেগুলার যোগাযোগ হয়নি কমিশনের লোক আপার সাথে যোগাযোগ হয়। তখন আমার ফোন দেওয়াতে আমার ওয়াইফ আমার 10,000 টাকা দিছিল, তার একটা ইসলামিয়া ব্যাংকের চেক ভাঙ্গায় 10,000 টাকা দিছিল, এখানে 10,500 টাকা আসছিল, 10,000 টাকা দিছিল। এটা মার্চের 2 তারিখে, যেদিন রুম নেই আমরা, ওই দিনকে 10,000 টাকা দিছিল, বলছিলাম তোমার এই টাকাটা আমি 10 তারিখে দিয়ে দেবো। তাই যে থেকে আমার এখান থেকে 6 তারিখে 10 তারিখে আমার ফোন দিছে আমার টাকা যেদিন দেওয়ার ডেট, এর ভিতরের লোকে যোগাযোগ নেই আমার। তো ফোন দিয়ে করে এই কথাবার্তা জিজ্ঞেস করলো, তখন ওরা আমি অনেক কথা বুঝাইলাম শুনাইলাম অনেক কথা। আমি আমি যদি দোষী হইতাম তাহলে পুলিশ ছাড়েনি, কি পুলিশ টাকা হইলে ছেড়ে দেয়। তখন বললো আমার না টাকা দেওয়ানোর ডেট, আমি তো হাত টাকা দেওয়ানোর ডেট, তুমি আজকে টাকা লিখে তাহলে ফোন দিছ না স্বামী হিসাবে ফোন দিছ, এত কথা বলতে পারি না, টাকা দরকার। তখন আমি বললাম বিকাশের নাম্বার দাও, হ্যাঁ যে নাম্বারটা তো আমার ফোন দিছে এই নাম্বারটা হলো একটা হিন্দু মহিলার, তাদের বাড়ির ভাড়াইটা, তাদের বাড়িতে থাকে না, তাদের বাড়ির থেকে না হলো 50টা বাড়ি পরে থাকে। তখন ওই মহিলার নাম্বার আমি পাইলাম যোগাযোগ করে, তখন বিকাশের নাম্বার দিল, বিকাশের নাম্বারে আমি 6,000 টাকা দিলাম। দেওয়ার পরে এই আমার লোক আবার কথাবার্তা শুরু হইলো, কথা বলতে বলতে আপনার 19 তারিখে, মার্চের 19 তারিখে আমি গেলাম, আমার পরিবারে ফোন দিলাম, কিন্তু তোমার তো মোবাইল নাই, আমি একটা মোবাইল কিনছি, তুমি 6,000 টাকা দিচ্ছ, এখান থেকে 1,000 টাকাতে একটা মোবাইল কিনছি, আমাকে 1,000 টাকাতে কি মোবাইল পাওয়া যায়? ওই মোবাইলটা কই, যে যেটা তোমার হাতে ওই মোবাইল কই, মানে স্যামসাং যে গ্যালাক্সিটা, এটা আবার ওরে আমি গিফট করছিলাম দিয়ে দিই, আমার তো দিছে কালাম সাহেবের ওয়েল, এই মোবাইলটা কি করছে আবার ফরমায় কি করছে ওরতে নিয়ে গেছে গা সোর্স, পুলিশের সোর্সে কইছে মামুন ভাই এটা দিতে বলছে আপনারে। তখন এই নিয়ে গেছে মোবাইলটা, নেওয়ার পরে আমি যখন জানতে পারি ওর থেকে আপনার মোবাইল কই তোমার, কয় মোবাইল লয়ে গেছে, তখন এই মোবাইল আবার আমি থানায় যাই, যাত্রাবাড়ি থানার ওসি তার কাছে যা বলি, বলার পরে আমার মোবাইল উদ্ধার করার জন্য সব সোর্সের চাপ দেয়। তখন আমার সোর্স আবার ফোন করে বলে 5,000 টাকা ভাই আমি বন্ধ করেছি, আমি 5,000 টাকা নিয়ে ছাড়াইতে পারো, পরে আমি উল্টা পাল্টা ব্যবহার করি, পরে মোবাইল পরের দিন সকাল 10টার টাইম দেয়, 10টার ভিতরে মোবাইল পাই। পরে এই মোবাইলটা নিয়ে আমি যাই ওদের এলাকায়, সেই মোবাইলটা দেই নি, যাওয়ার সময় একটা মোবাইল কিনে নিয়ে গেছিলাম 6,000 টাকা দিয়ে, ওইটা দিয়ে আসি 6,000 টাকা, আর আমার পরিবার বলছে সে আমার সামনে আসবে মোবাইলটা দিমু তার এক নজর দেখব, সে আসে না, আমার একটা শালার বউ আছে তার নাম হলো নাসিমা, স্বামীর নাম জসিম, সে আমার সামনে আসে, এসে বলে আপনি মামুন ভাই আমাকে জি, পরে ওনার হাতে মোবাইলটা দিয়ে আর টাকা দিই 2,000 আমাকে দিয়ে দিন, সে আমার সামনে আসলো না। তখন একটা ছবিও নিয়ে গেছিলাম, ছবিটা আমি ছিঁড়ে ফেলি এর সামনে, পরে আমি মোবাইল
ছবি ছিল,
এটা আমাদের দুজনের ছবি,
ওকে
ছবিটা জিত করে ছিঁড়ে আসে মোবাইলটা দিয়ে আর 2,000 টাকা দিয়ে হেয়াত করছে জন্য। তখন ওই দিন আর কথা বলে না বলে না, পরে আমি 14 তারিখে, মার্চের 14 তারিখে আবার কথা হয় রেগুলার রাত্র করে কথা হয়, 19 তারিখের দিন আমি আবার গেছি, ওইদিকে গেছি আমার যাইতে বলছে, আমার ওয়াইফ যাইতে বলছে, যাইতে বলে তুমি সিদ্ধিরগঞ্জ পুলে এসে দাঁড়াও, তো সিদ্ধিরগঞ্জ পুলে দাঁড়ানোর পরে আমার ওয়াইফ দেখি কোন ফোন ধরে না, মানে অনেক ফোন প্রায় 100-200 ফোন মারছি, ফোন আর ধরে না। যখন আপনি সিদ্ধিরগঞ্জ একটা অপরিচিত এলাকায় আমি দাঁড়ায় রয়েছি, তখন আমার মানুষ ফ্লো করতে আছে এক জায়গায়, তখন আমার এই শালার বড় আমি ফোন করে বলছি, আমি আমার নিয়ে খেলতেছে না, ঠিক আছে এই খেলা আমিও খেলুম। তখন আমার শালার বউ আমার ফোন দিছে, মামুন ভাই আপনি আসেন আমার শাশুড়ি কথা বলবো, মানে আমার শাশুড়ি কথা উনারও শাশুড়ি। তখন আমার তাদের বাড়িতে না নিয়ে আরো দূরে, আরো 2-4-10 বাড়ি দূরে নিয়ে আর একটা বাড়িতে নিয়ে বসায়, তো এখানে আমার শাশুড়ি আমার সাথে কথা বলে আমার কয় তুমি এখানে আইছো কে, আমি কি আপনার মেয়ে আসতে বলছে তো এখানে তো আসছি, কয় তোমার আমার মেয়ের সংসার আছে মাইয়া আছে তুমি জানো, আমি তো হ্যাঁ জানি, তা তুমি কেন আইছো, আমি কি আপনার মেয়ে বলছে দিকে যাইছে, আমি তার নিজে ইচ্ছাকৃত ভাবে আইনি, সে আনায় এখন 2-3 ঘন্টা সে মোবাইল রিসিভ করে না ফোন ধরে না। তার ভিতরে আমার শাশুড়ি দেখলাম খুব রাগ টাগ হয়ে বাইরে হয়ে গেল গা, বের হয়ে গেল গা, আমার শালার বউ আমি তাহলে মামুন ভাই যান গা, তাই আমি আইসা পড়ছি আপনার চিটাং রোড, আইসা পড়ার পরে আমার পরিবার আবার ফোন দিছে আমার মোবাইল, একবার তুমি আর 2 ঘন্টা ধরে নিয়ে দাঁড়া করে রাখছে আমার ফোন দিছে, কই তুমি, ওই আমি বলছি আমি খেলুম আমার নিয়ে খেলতেছে আমারও খেলার শুরু। তখন আমার আমার ওয়াইফ ফোন দিছে, দেওয়ার পরে কই তুমি, তুমি আহ সিদ্ধিরগঞ্জ পুলের সামনে হো। তখন আমি একটু মনের ভিত্তে আমার ভিত্তে একটা কামড় দিল যে সিদ্ধিরগঞ্জ পুলে যেতে বেশি তার মানে আমি ঠেট করছি দেখে মানে আমার নিয়ে আটকাইব। তখন আমি তোমাকে ঠিক আছে আহ, আমি সাহস দেখা গেছি, যাওয়ানোর পরে দিয়ে আমার ওয়াইফ খালি পায় সে আর কি বাসার তাই সাপড়ছে যে আমার শাশুড়ি আমার লোকের রাগ দেখা যায় আমার ইয়ার উপরে জ্বালাজালি করছে, চলো আমি তোমার জানলাম। আমি বলছি এমনি কেন, এর ভিতরে কাউন্সিলর কিছু পোলা বানিয়েছে, পোলা বানাইছে আমার আমার ওই বলতেছে আপনি যান গাপা, তখন আমার ওই বলতেছে ওই যা তোরা, তখন আমার ভাই আপনি সাইডে আহেন সাইডে আহেন, মানে ভিড় জমতেছে। তখন ওই ওই বাসাটা যে বাসাটা আমার শাশুড়ি বসাইছে ওই বাসায় আবার গেছি, যাওয়ার পরে আমার পরিবার আমার লগি পরে দেখে আমার শাশুড়ি আমার দুইটা থাপ্পড় মারছে, থাপ্পড়টার কারণে মারছে যে আমার মাইয়া তোর লগে যাইব বা তুই নিতে সত্যি। তখন থাপ্পড় খেয়ে আমি চুপ হয়ে রয়েছি, এর ভিতরে আবার কাউন্সিলর পোলাপান পাঠাইছে, আমার ডাক্তারছে ওই রুমে আপনার ভাই বাইরে আহ আবার পাঠাইছে পোলাপান। এখন আমার পরিবার আমি বলতেছে আমি কই বুঝলাম না, মানে এরকম ঢাকাই না এরকম পোলাপান টোলাপান দেয় কিচ্ছা কাহিনী করতেছ। তখন আমার ওই সময় জারি মারণে আমি চুপ করিলাম, ধরেন কাউন্সিলরের বাসায় লিয়ে গেল। আমি এর আগে কয়েকদিন কাউন্সিলরের কাছে বলছি যে আপা সংসারটা আপনি এই ঘটনা আপনার বোন ম্যারিড আমি একটা আনম্যারিড, যে কোনো কারণবশত হয়ে গেছে এইটা, এখন আমার দিকটা আমি ঢাকতে পারব না কারণ আমার এখানে সব জানা জানি হয়ে গেছে, আমি বিয়ে করছি আপনার বোনের কাছে আমার মনে হয় খেলনা মনে হইতেছে। তখন কয় ভাই আমার বাসায় তো আপনি আইতে পারবেন না, আমার বাসায় চেয়ারম্যানের নিষেধ, কোন পুরুষ মানুষ আসতে পারে না। তখন আমি চিন্তা করলাম হইতেও পারে, তখন বাসায় আমার নিয়ে গেল কাউন্সিলর রুমে নিয়ে গেল, যাওয়ার পরে মানে আমার যথেষ্ট সম্মান করছে, খুব সম্মান করাতে ওইখানে আমার কাউন্সিলরের মা আমার ফুবু শাশুড়ি উনি এসা আমার বউরে গালাগালি করলো, বাইরা বিমানের বাচ্চা মুখ টুমুখ গালাগালি করার পরে আমরা দুজন বেরিয়ে আয়া করলাম। আসার পরে এখন ওই ঋণ গুলা যে আছে ওইখানে ঋণের জন্য আমার শালার বউ যার নাম নাসিমা উনি আমারে বলতেছে তেলে টাকা পয়সা, আমি ঠিক আছে ও তো ঋণ আজকে 5 বছর দেয়, 4 বছর আগে ঋণ করছে 5 বছরে পড়ছে, তো এতদিন সংসার করছে ওই স্বামীতে তো নিতে পারেন, ওই স্বামী গুলার ব্যাপারে জানেন। এখন এটা আমি তো জানছি আমি কম বেশি দিমু, আমার একটু সময় দিতে। তখন কয় না আমি মানুষের টাকা পাইব, মানুষের মানুষ বুঝুক আমি টাকা পাই টাকা আমার টাকা আমি দিয়ে দিতে তারপর সামনে। তখন আমি কয় আপনার কত টাকা, কয় 40,000 টাকা, আমি কয় আমার তো এখন 40,000 টাকা তো এখন আমি তো সাথে নিয়ে নেবার লগেও নেই, আমার একটু সময় দেন। কয় না ভাই আমার টাকা ছাড়া আপনি বউ নিতে পারবেন না। তখন আমার ওই পকেটে ডান পকেটে মোবাইলটা আসলো যে গ্যালাক্সিটা, ওই মোবাইলটা বের করে দিই। তখন আমি ভাবি মোবাইলটা রাখেন আপনি, মোবাইলটা যদি আপনি বিক্রি করেন মানে কানার ভাই অন্ধর কাছে বিক্রি করলো 20-25,000 টাকা বিক্রি করতে পারবেন সেকেন্ড হ্যান্ড হিসাবে। তখন মোবাইলটা আপনার হাতে নিয়ে দিল, দেখলো দেখার মোবাইলটা সিমটি খুলে দিল, রেখে দিল মোবাইলটা। মোবাইল ওনার আমার শালার বোর্ড টাকার জামানতের জিম্বাদার হিসেবে মোবাইল রেখে আসলো। এরপরে আমার সংসারে আসার পরে ঋণের খবর, এই ঋণ ওই ঋণ এক এক সেকেন্ড ঋণ, সে বলছে যে আমার ঋণ আছে আমি 2-3 লাখ টাকা। তখন আমার যে বন্ধু আছে যে শনি একটাতে বিলাই বাবু, ও একটু একটু খারাপই, খারাপ বলতে মানে ওইও মানে সন্ত্রাস টাইপেরই, আমগম সব কাজের লগে জড়িত, মাদকের ভিত্তি একটু বেশি জড়িত। তখন আমার শালার বড় আমি বললাম যে আপনার স্বামী তো নেশা বেছে, ফেন্সি ডিল বেছে, ইয়াবা বেছে, তাহলে আমি আপনার ইয়াবা টেবের নিয়ে দিই, লোকজন আছে আমার কাছে নিয়ে দিই, আপনি স্বামীর কাছে বিক্রি করে আপনার টাকা নিয়ে নিন। তখন একদিন আমি ইয়াবা টেবলেট সংগ্রহ করি বিলাই বাবুর থেকে, বিলাই বাবু নিয়ে দেয় আবার ডাবলু থেকে আমারে। তো আমার পরিবার আমি কইলাম কে দাও যে কাজগুলো আমার আমি ছোট থেকে একজন নিয়েছি নিন দিয়েছি ওইসব কাজ ব্যস্ত কপালে, আমার বাড়ির থেকে আমি কোনো ব্যাগিন পাইতেছি না, আমি চুরিও করতে পারতেছি না ছিনতাইও করতে পারতেছি না। তখন আমি ওইখান থেকে আপনার 200 ইয়াবা টেবলেটের দাম 20,000 টাকা নিয়ে আমি বাসায় আনি, আমার শালার বোর্ডে দিব টাকার জন্য, তার স্বামী বিক্রি করে। তখন ওইটা আনাতে আমার শালার বোর্ড লোক আমি কথা বইলে আমার পরিবারের সামনে 2-3 জন আমরা বসে আলাপটা করি যে এখন ঋণ তো দিতেই হবো, অনেকটা অনেকটা করে তো দিতেই হবো, কিন্তু আমি এগুলো ধরুমো না ছুমো না, আমি জানি না আপনার স্বামী বিক্রি করুক আর আপনি যাতে পারেন অর্থে লিখিও না, আমি নিয়ে দিতে পারুন, ওই লোকের লোকের টাকার লেনদেন আমি বুঝব। তখন ওইখানে ওটা দেওয়াতে আমার পরিবার আমার একদিন বললো যে মামুন এমন কিছু করো না যে আমার তোমার থেকে বাদ দিতে, কেমন কি তুমি এখন তুলে জীবন ভর তুমি আমার 2-3টা জিনিস জানতে পারবো না, এক হলে আমি বিয়ে করছি, আমার বউ আছে কোথাও 2টা বা 1টা, এই ধরনের ঘটনা শুনবো না, একটা প্রমাণ দেখাইতে পারবো না, আর এক পাইব না আমি কোনো নেশা করি, এই প্রমাণও পাইব না, এমনি প্রমাণ পাইব খারাপের লোকের চলাফেরা বা উনি মারছি এনে ধরছি এই ধরনের প্রমাণ পাইব। তখন আপনার ওই মাদকের জিনিসটা দিলাম, এরপর আমার একটা মোটর সাইকেল আছে, মোটর সাইকেলটা আমি বিক্রি করলাম, আবার নতুন করে সংসার করতেছি। 15 দিন করার পরে আমার পরিবার চলে গেল, চলে গেল কি কারণে আমি একটা চর মারি, তার একটু ভুলের কথা চর মারাতে আপনার সে চলে যায়। চলে যাওয়ার পরে আমি অনেকদিন যাতায়াত করি তাদের এলাকায়। যাতায়াতের পরে আমার পরিবারে যাই, দিয়ে মোবাইলে কথা বলতেছে, আমি যে ডাক দিই, ডাক দেওয়ার পরে আমার একটা ঝাড়ি দেয়। আমার শাশুড়ি আমার শালারে খবর দেয় ফোন করে, দুইটা শালা, একটা শালা ছোট শালা, ওইটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, ল্যাংড়া ওয়াল পড়ে গেছিল বিল দেওয়াল পুরা। ওর লাঠিটাও আমি নিয়ে দিছি, যে লাঠিটা আমি পঙ্গু হাসপাতালে এখান থেকে কিনে নিয়ে গেছি, ওই লাঠিটা দিয়ে আমার আমার শাশুড়ি আমার পরিবারের সামনে আমাকে খুব মারধর করে, আমার শালা সহ দুইজনে আমার এমন ভাবে মারছে যে চোর ছিনতিকাররা এইভাবে মারে না,
খুবই অপমান কর। আমি একটু শেষের দিকে আসতে চাই, সম্পর্কটা কি শেষ পর্যন্ত আছে আপনার ওয়াইফের সাথে? আপনার
আমার পরিবার আমাকে যখন আমি টাকা দিই তখনই আমার সাথে কথা বলে, আর এখন জানতে পারছি সে বিদেশ চলে যাবে।
মানে আলটিমেটলি আপনাদের ডিভোর্স হয়নি? ডিভোর্স কি হয়েছে?
আমি ডিভোর্সের কাগজ পাইনি।
সে বলে কি সে ডিভোর্স দিয়ে দিয়েছে?
না, সেও বলে না। তার ফ্যামিলি গেলে আমাকে আপনার ওই যে মারলো যেদিন, কয়েকদিন আমার হাতে একটা কাগজ দিয়েছে, আমি কাগজ নিইনি। উনি এক ক্লাবের ভিতরে আটকাইছে, একটা স্টামে বন্ড সই রাখছে, ব্লাইন্ড স্টামে সই রাখছে কাউন্সিলরের ক্লাবে। তাদের এখানে গেলে আমার ডিফোজের কাগজ দেখায়, কিন্তু আমার এখানে তো ডিফোজের কাগজ আসবে নোটিশে।
কতদিন যাবত আপনার স্ত্রীর সাথে যোগাযোগ নেই?
যোগাযোগ নেই আপনার ফেব্রুয়ারি মার্চ
এই বছরের
এপ্রিলের দুই তারিখের থেকে এই পর্যন্ত
কোনো যোগাযোগ নেই?
না, যোগাযোগ হয়েছে, এর ভিতরে আপনার এই গত মাসে দুইবার আইসে, একবার 10 দিন থাকছে আর এবার 15 দিন থাকছে।
মানে বুঝতে পারছি পুরোপুরি একটা ছন্ন ছাড়া জীবন। আর আপনার স্ত্রীর দেনাগুলা?
এই দেনাগুলোর ভিতরে আমি আপনার 1 লক্ষ টাকা দিছি 3 মাসে,
আর বাকি
ভেঙে ভেঙে দিছি 5,000, 10,000, 20,000।
দেনা কি পরিশোধ হয়েছে?
না, দেনা পরিশোধ হইতেছে না, সে দেনার জন্য এখন বিদেশ যাইতেছে, এটা আমি শুনতে পারলাম সবার কাছে। সে বিদেশের লাইন জয়েন করছে, তার ফ্যামিলি তার মা আর কি বিদেশ পাঠিয়ে দিতেছে।
তার যে মেয়ে ছিল একটা, সেই মেয়েটা কোথায় থাকে?
মেয়েটা তার বাবার কাছে।
আপনি এখন?
এখন আমি টাকার জন্য আমি অনেক জায়গায় দৌড়েছি, এখন আমি যদি টাকাটা কামাইতে যাই তাহলে আমার অন্ধকার জীবন পয়সা নিতে, আমি টাকা কামাইতে পারবো। আমি যদি ইচ্ছা করি দু একদিনের ভিতরে 2-4,000 টাকা কামাবো, কামাইতে পারবো, কিন্তু আমি অন্ধকার জীবন চাই না। আমার এই পরিবার নিয়ে আমি বাঁচতে চাই, আমার এই মানে আমি যারা বিয়ে করছি সিদ্ধির গেছে জহুর আক্তারে, আমি তার হলে বাঁচতে চাই। কিন্তু আমি ঋণ করতে পারতাছি না, ঋণ সময় দিতেও আমার কিন্তু সময়ও দিতেছে না আমার শালার বউ শাশুড়ি। এখন আমি টাকা যদি আনতে চাই বা টাকা কামাইতে যাই তাহলে আমি টাকা কামাইতে পারবো, সর্বোচ্চ 1-7 লাখ আমার এই 3-4 লাখ টাকা জোগাইছে, কিন্তু আমি কোনো খারাপের সাথে আর জড়াইতে চাই না।
তো এই হচ্ছে আপনার জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, এই হচ্ছে মামুনের জীবনের অপ্রিয় সত্য। মামুন এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা তার চরম পরিণতি। ভুলগুলো আপনারা দেখেছেন, ভুলের পেছনে কারণ দেখেছেন এবং পরিণতি আপনারা দেখেছেন। বিধাতার যে শাস্তি, বিবেকের যে শাস্তি, সেই শাস্তি কত বড় হতে পারে। একজন অপরাধী যখন অপরাধ করে যান, প্রকৃতি কেন জানি চায় না যে সে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাকে এমন একটা ডিলেমার মধ্যে ফেলে দেয়, যখন বিবেক জেগে যায় তারপরও সে পারে না সেখান থেকে ফিরে আসতে। কি করবে মামুন এখন, সেটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, এ পর্যায়ে আমরা যোগাযোগ করব আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তিনি পুরোপুরি শুনেছেন আমাদের এই অনুষ্ঠান, তার এখন কি বলার আছে? ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে?
আমি মামুনের কাহিনীটা যা শুনলাম একেবারে টিপিক্যাল সেই কাহিনী, যে যারা ছোটকাল থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার ভুগে, আচরণ সমস্যা ভুগে, তারাই আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে অপরাধী হয়ে ওঠে, সমাজে মাস্তান হয়ে ওঠে। এখানেও সেই ঘটনা ঘটেছে। এবং আমি আরেক সব জায়গায় যে কথাটা বলতে চাচ্ছি, যে আচরণ সমস্যাই হোক অথবা মাস্তানি হোক বা অপরাধ হোক, সেটা যদি সেই সমাজ এবং সেই রাষ্ট্র যদি তাৎক্ষণিকভাবে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তাদের ভিতরে সেই অপরাধ প্রবণতা বাড়তে থাকে। মামুনের ক্ষেত্রে হয়েছে যে সে দোকান থেকে টাকা পয়সা নিত, নিজের খালা তোকে সুযোগ নিয়ে দিয়েছে, অথচ তার জন্য তার কোনো শাস্তি পেতে হয়নি। এগুলি আমাদের সামনে সাদা উদাহরণ। আমাদের সমাজের মানুষের কাছ থেকে, পরিবারের লোকের কাছ থেকে, সমাজের লোকের কাছে আমাদের আবেদন থাকবে যে এরকম ভাবে যে কোনো পরিবারই এরকম যদি কোনো বাউন্ডারি ছেলে তৈরি হয়, বোখাতে ছেলে তৈরি হয়, সেটা যেন এইভাবে পার হয়ে যেতে না পারে, কারণ তাহলে তারা একসময় দানব হয়ে উঠবে, সেটা হয়ে উঠেছে। পরবর্তী পর্যায়ে সে সত্যি সত্যি পুরা সন্ত্রাসী হয়ে উঠেছে, সে মারামারি করেছে, সে মারামারি করার ফলে তারা প্রভাব এবং সেই কারণে সেই মাত্রানগিরি আরো বেশি বাড়তে থাকে। এইগুলো হচ্ছে সামাজিক কারণ, যে কারণে আমাদের দেশে অপরাধ বাড়ে। সেই জন্য আমাদেরকে প্রথম থেকেই সমাজের যদি ব্যবস্থা নেয় এবং তাদেরকে তাদের সম্মান না দিয়ে তারা যে পাপি পাপি তারা যে অপরাধী তারা যে গৃহীত সেই ব্যবস্থা দিতে হবে। তাদেরকে উল্টো শাস্তি দেওয়া, তাদেরকে আরো মর্যাদা দেওয়া, তাদেরকে সংগ্রহ করলে তারা এই অপরাধ গুলি বাড়তে থাকবে। তো যাই হোক, শেষ পর্যন্ত সে এখন একটা পর্যায়ে চলে এসেছে যে একটা মহিলার সঙ্গে সম্পর্ক করে সে হয়তো একটা টাকা হয়তো খেয়েছে, কিন্তু সে এখন জানাগ্রস্ত হয়ে উঠেছে এবং তার আমি সত্যি সৃষ্টি হয়ে গেছে। এখন তার সমস্যা দাঁড়িয়েছে যে ডানা যদি তাকে শোধ করতে হয়, সে যেহেতু অপরাধ যদি ছিল না, স্বাভাবিক কাজকর্ম করেনি, স্বাভাবিক জীবন যাপন করেনি, স্বাভাবিক আয় উপার্জনে তখন রাস্তা থেকে হয়নি, অথবা সে কিভাবে ডানা শোধ করবে? তাকে এখন ভাবতে হবে যে আমাকে সারা জীবনে যা করেছি সেটা একটা অন্ধকার জগতের কাজ এবং খুব খারাপ কাজ, আমাকে এখন আলোর জগতে ফিরে আসতে হবে। এই জগতে যে বাস্তবতা সেটা মানিয়ে নিতে হবে। এখানে আমাকে নিজের যে আমার শারীরিক সামর্থ্য আছে বা মেটা আছে সেটা দিয়ে আমি যতটুকু পারি আয় করবো, উপার্জন করবো, সেটা দিয়ে আমি কষ্ট করে হলো এবং অপমান লাঞ্ছনা সুযোগ হলো জেলাগুলি আটকে আসছে আমি শুকিয়ে দেবো। অতএব আমি হঠাৎ করে প্রচুর টাকা পাওয়ার কোন সুযোগ তার নাই, এটা ভাবতে হবে সারা পৃথিবীতে নিয়ম। অথবা সে জানে হঠাৎ করে টাকা পাওয়ার কোন চেষ্টা না করে তাহলে তাকে আবার ওই খারাপ জগতে যেতে হবে। তাকে বাস্তবতা মানতে হবে যে আমাকে ধীরে ধীরে আমার জন্য সামর্থ্য যতটুকু আছে সেই সামর্থ্য গুলি একটা কাজ করবো বা লেবার দিয়ে করবো, দরকার হলে সেটা করে হলো আমি আস্তে আস্তে জানা থেকে মুক্ত হয়ে আমি আবার সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবো।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে মূল্যবান মতামত জানিয়ে দেবার জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের মতামত মামুনের জীবন সম্পর্কে। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে মামুনের জীবনের অপ্রিয় সত্য। লাখো মানুষের সামনে সে যা আজকে স্বীকার করেছে সেটা নিঃসন্দেহে দুঃসাহসের একটি ব্যাপার, এবং ওর যে ছবিটি ফেসবুকে দেখা যাচ্ছে দগ্ধ ছবি, সেটা অনেকখানি আপনার অন্তরাত্মাকে নাড়িয়ে দেবে যে এই ছবিটি দেখার পরও আরেকটি মামুনের জন্ম এই সোসাইটিতে হবে কিনা বা না হওয়াটাই যে স্বাভাবিক এটাই আমরা ধরে নিচ্ছি। এবং একজন মামুনও যদি সচেতন হয় তাহলে আমরা বলবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, অনেক অনেক কমেন্টস পেয়েছি, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সেজন্য ফেসবুক থেকে, ইমেইল থেকে, টেক্সট থেকে কিছু কমেন্টস আমি পড়ে শোনাতে চাই। শশী লিখেছে, মামুনদেরকে সবাই ব্যবহার করে, যারা ব্যবহার করে তাদেরই আগে শাস্তি হওয়া উচিত। আলিফ লিখেছে, মামুনের বাবা মা যদি ফুফাতো ভাইকে ছুরি মারার বিচার করত তবে মামুনের আজকে এমন হতো না। রফিক লিখেছে, যে বোমায় মামুনরা মানুষ ঝলসিয়ে দিত সে বোমায় আজকে সে নিজেই ঝলসে গেছে। টুম্পা লিখেছে, মামুনের বিচার এভাবেই হওয়া উচিত ছিল। আলিম লিখেছে, এজন্যই ছোটবেলা থেকেই বাচ্চাদের শিক্ষা দেওয়াটা জরুরি। ছন্দা লিখেছে, আমরা ভুলে যাই যে উপরে কেউ একজন আছে যিনি সব দেখছেন। শাহ আমান লিখেছে, আমরা মামুন মুক্ত সমাজ চাই, বোমা মুক্ত জীবন চাই। প্রিয় শ্রোতা, এখানে বারবারই আমরা একটা কথা বলে থাকি যে মামুনকে নিয়ে কমেন্টস করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। মামুনের যে শাস্তি তা তো হয়েছে, কিন্তু মামুনকে শোনার পরে আপনার ভেতরে যে উপলব্ধি সেটা আপনাকে কতটুকু নাড়া দিতে পেরেছে, আপনি কখনো মামুনের মতো হবেন কিনা কিংবা আপনার বন্ধুকে আপনি মামুনের মতো হতে দিবেন কিনা সেই জায়গাটিতে আপনি কতটুকু সচেতন হয়েছেন, সেই বিষয়ের উপরে টেক্সট আসলেই আমরা বরং খুশি হতাম। যাই হোক, আমরা ধন্যবাদ জানাতে চাই মামুনকে। তো মামুন, এই যে টেক্সট গুলো এসছে, আপনার কি বলার আছে?
আমার এই দেশের মানুষের কাছে এটি বলার, আমার মতন ভুল, আমার মতন উগ্র মিজাজি কাজকর্ম যেত কেউ না করে তাহলে আমার মতন এরকম পস্তাইতেই। আমার ভালো ফ্যামিলি আছে, ফ্যামিলি থাকতো আমি পস্তাইতেছি, বাইরে বাইরে ঘুরতেছি থাকতেছি, আর আমি এখন যে টাকার জন্য খারাপে জড়ামু, জড়াইলে আমি টাকা একদিনের ভিতরে কামাইতে পারবো, কিন্তু যাদের কাছে টাকা চামু, যে বড় ভাই আছে, এলাকার সিনিয়র ভাই আছে, এদেরা নিজের ফয়দা লুটে, তা আমি কারো ফয়দা লুটানোর জন্য আর খেলোয়াড় হইতে চাই না। আর আমার মতন এই দেশে কেউ যাতে আমার মতন না হয়।
আপনার বাবাকে আপনি কিছু বলতে চান?
না, আমার বাবাকে কিছু বলতে চাই না। আমার বাবার কাছে, আমার বাবার আমি অনেক কষ্ট দিছি, তার অনেক ধ্বংস উঠছে টাকা পয়সা, আর আমার বাবা আমার এই ব্যাপারে হেল্প করবে না। আমার বড় ভাই,
আপনার বাবার কাছে কি আপনি ক্ষমা চাইতে চান?
আমার বাবার কাছে আমি ক্ষমা চাইছি মোবাইলের মাধ্যমে। পরশু দিন আমার মার কাছে আমি গেছিলাম, গতকালকে পা ধরে মাপ চাইছি, কিন্তু তাদেরকে আমি অনেক ধ্বংস করছি, তো তাই তাদের কাছে কিছু পাইতেছি না। আর এখন আমার পরিবার যে জহুরা, সেও ভালো, সেও খারাপ না, সে খুবই ভালো। সে কিছুদিন আগে এমন ফ্যামিলির হয়ে, মনে করেন ফ্যামিলির টাকার চাপে সে গার্মেন্টসে কাজে রাখছিল, 15 দিন কাজ করছে, শুনছে, আমি দেখিনি, শুনছি মানুষত্বে, সে আমার কাছে স্বীকার আছে। এখন সে বর্তমান 3 লক্ষ টাকা ঋণ আছে, 3 লক্ষ টাকা যে আমি দেব মানুষের থেকে আই না, কিন্তু যার থেকে আনবো সেই আমার একটা কাজ করে, আমি আর কাজ করতে চাই না। আল্লাহ যদি আমার কোনো ব্যবস্থা করে দেয়, আমার পরিবারের ঋণটা দেওয়ার জন্য দিয়ে দিব।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মামুনের জীবনের অপ্রিয় সত্য। একটা কথা আছে, সে নেসেসিটি নোজ নো ল। মামুন যে পথে হেঁটেছে, মামুন আজকে কোনো একটা সরকারি চাকুরিজীবী হতে পারত, মামুন আজকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারত, মামুন আজকে খুব সৎ পথে টাকা রোজগার করতে পারত, কিন্তু মামুনের সে শিক্ষাগত যোগ্যতা নেই, ছোটবেলাতেই সেটা নষ্ট হয়ে গেছে। মামুন যেই পসিবিলিটির মধ্যে পড়েছিল, একটা গুড পসিবিলিটি মালয়েশিয়া, সেটাও একটা অন্ধ লোভে নষ্ট হয়ে গেছে। মামুন আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সে অতীতের দিকে যদি ফিরে তাকায়, তাহলে তার আফসোস করা ছাড়া আর কিচ্ছু করার নেই। এখন মামুন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে যদি সামনের দিকে তাকাতে চায়, তাহলে সে কোনো পথ খুঁজে পাচ্ছে না। এর চেয়ে বড় পরিণতি আর কি হতে পারে? এই হচ্ছে মামুনের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা চিঠির মাধ্যমে যিনি কনফেস করেছেন এই সপ্তাহে, তার কথাগুলো শুনবো। চিঠির মাধ্যমে আমাদের কাছে কনফেস করেছে হচ্ছে কুমকুম। কুমকুম আমাদেরকে মেইল করে তার জীবনে যে অপ্রিয় সত্য জানিয়েছেন, যেটা খুবই মর্মস্পর্শী, আমরা চলুন আর যে সুমনের কাছ থেকে সেই মেইলটি একটু শুনি। যাহা বলিব সত্য বলিব।
আজ আমাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন কুমকুম। কুমকুমের বাসা মৌচাকে। সে লিখেছে, একটা সময় আমার ফেসবুকে খুব আসক্তি ছিল, আমি দিনরাত ফেসবুকে চ্যাট করতাম, নতুন নতুন বন্ধু পাঠিয়ে তাদের সাথে জমিয়ে ভাব করে নিতাম। চ্যাট করা ছাড়া ফেসবুকে অন্য কোনো কার্যকারিতার কথা আমার মাথাতেই আসতো না। ফেসবুক আর আমি আর এই চ্যাট, এই ছিল আমার দৈনন্দিন কাজের রুটিন। তবে মূল ব্যাপার ছিল টাকা হাসিল করা। আমি বন্ধুত্ব তৈরি করে ছেলেদের কাছ থেকে প্রচুর টাকা হাসিল করতাম, তারপর একসময় তাদের ব্লক করে দিতাম। কিন্তু একসময় এসে আমি বুঝতে পারলাম আমি কাজটা ঠিক করছি না। আমি তারপর থেকে খুব মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। বর্তমানে আমার ফেসবুক আইডি ডিএক্টিভেট রয়েছে। আমি আমার এই কাজের জন্য অনুতপ্ত।
অনেক অনেক ধন্যবাদ সুমন এবং কুমকুম। কুমকুম, আপনাকে সাথে একটা কথাই বলতে পারি, টাকার নেশা বড় নেশা। আপনি যে উপলব্ধি করেছেন, সেই উপলব্ধির জায়গাটি থেকে যদি বের হতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক সাধুবাদ আমরা জানাবো। এবং আপনার জায়গাটি থেকে যদি আর কেউ সচেতন হয়, তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। প্রিয় শ্রোতা, শেষ হয়ে যাচ্ছে আজকের মতো যাহা বলিব সত্য বলিব। ধীরে ধীরে পর্দা নামছে আজকের। আগামী রবিবার আমরা সবাই ঈদের আমেজে থাকবো, এবং সেই সময় আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসছেন অন্যতম একজন অতিথি, যার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর। এবং তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের অন্তর ছুঁয়ে যাবে আমরা বিশ্বাস করি। সুতরাং আগামী রবিবার যাহা বলিব সত্য বলিব আপনি কোনোভাবেই মিস করবেন না। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের যাহা বলিব সত্য বলিব এখানেই শেষ করছি। আর জি কিবরিয়া, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সর্বোপরি আমার টিম মেম্বারদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
89.2.
This track was downloaded from FusionBD.com.